শহর থেকে লোকালয় কিংবা লোকালয় থেকে একটু দূরে বিভিন্ন জেলায়, বিভিন্ন শহরে, বিভিন্ন দেশে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে স্বাগত প্রত্যেককে। জাগো এফএম 94.4 প্রতি বৃহস্পতিবার রাতের আয়োজন, যার নাম ভূত স্টুডিও। এবং আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম কিছু ঘটনা ঘটছে, হয়তোবা আপনার বাড়ির আশপাশে, কিংবা আপনি যেই বাড়িতে আছেন সেই বাড়িতে, আপনি যেই ফ্ল্যাটে আছেন সেই ফ্ল্যাটটায় হয়তোবা কিছুই ঘটছে না, ঠিক তার উপরের তলায় প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে যেটা হয়তোবা একদমই আপনার অজানা। কিংবা আপনি যেই গ্রামে থাকেন ঠিক তার পাশের গ্রামে এমন কিছু অদ্ভুত বা অদ্ভুতের ঘটনা ঘটছে যার কারণ বা ব্যাখ্যা আপনি হয়তোবা আজ অবধি খুঁজে পান না। তো সেই ঘটনাগুলো নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ভূত স্টুডিও। এবং এখানে যে মানুষগুলো আসেন, এই মানুষগুলো আমাদের অতি আপনজন বলে আমরা সবসময় বিশ্বাস করি। এবং এরাই জাগো এফএম 94.4 এর প্রাণ, এরা জাগো এফএম 94.4 পরিবারের সদস্য। যেই সদস্যরা যদি বলি যে লম্বা একটা সময় যাবৎ আমাদেরকে কেউ ফেসবুক লাইভে দেখছে, ইউটিউব লাইভে দেখছে, আবার কিছু মানুষ যারা হয়তোবা স্মার্টফোনটা ব্যবহার করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তারা হয়তোবা ফিচার ফোন বা বাটন ফোন যেভাবেই বলি না কেন সেই জায়গাগুলোর মাধ্যমে আমাদেরকে কিন্তু শোনেন। তো তারপর তাদের মনে হয় যে না, এখানে আমারও তো আসা দরকার, কারণ আমার সঙ্গে কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং সেই ঘটনাগুলোর ব্যাখ্যা কিংবা কারণ যা হয়তোবা আমি আপনি জানি না, এবং সেই ঘটনাগুলোই কিন্তু আমরা আজকে শুনব পুরো আয়োজন জুড়ে। ঢাকা এবং কুমিল্লায় আমাদের যে পরিবার, সেই পরিবার কিন্তু একই সঙ্গে যুক্ত হয়ে গেছেন, এবং একই সঙ্গে গোটা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী ভাই বোন যারা রয়েছেন তাদের প্রত্যেককে আসসালামু আলাইকুম। যারা শুনছেন এই মুহূর্তে 94.4 এই ফ্রিকোয়েন্সি, তাদেরকে স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। হিমহিম ঠান্ডা কিছুটা পড়ছে এবং এই রাতে এই সময়টায় এই ধরনের গল্পগুলো কিন্তু শুনতে ভালো লাগে। গল্প বললে ভুল হবে, কারণ এখানে যেই ঘটনাগুলো আমরা শুনি বাস্তব জীবনে কারো না কারোর সঙ্গে ঘটে যায়, সেই ঘটনাগুলো হয়তোবা যার সঙ্গে ঘটে তিনি বলেন, কিংবা ধরে নিলাম আমি আমার চাচার কাছ থেকে তার জীবনে কিছু ভৌতিক এক্সপেরিয়েন্স তিনি আমার সঙ্গে শেয়ার করেছিলেন, সেই গল্পগুলো আমি এখানে এসে বলছি। তো ঠিক প্রতি সপ্তাহের মতো কিন্তু এই সপ্তাহেও শুরু হয়ে গেল ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং প্রাণ পটাটা কিন্তু আজকে নিয়ে বসতে ভুল করবেন না, এবং এই ধরনের গল্পগুলো বা ঘটনাগুলো শুনতে শুনতে প্রাণ পটাটার যে মজার ব্যাপারটা, এটাকে চিপস নাকি বিস্কিট, বিস্কিট নাকি চিপস, এই ব্যাপারটা কিন্তু আপনাকে খুব ভাবাবে। তো ভাবতে ভাবতে খেতে থাকুন এবং খেতে খেতে শুনতে থাকুন আমাদেরকে। এবং সর্বপ্রথম জানিয়ে দিতে চাই, এখানে যে মানুষগুলো আমাদের সঙ্গে যুক্ত হন, কি করে যুক্ত হন, এই মানুষগুলো ডেফিনেটলি আমার চাচা, মামা, খালা, খালু, আত্মীয় স্বজন না, কিন্তু এর বাইরে এই মানুষগুলো আমাদের পরমাত্মীয়, কারণ এরাই জাগো এফএম এর প্রাণ। আমি শুরুতেই কথাটা বলেছি, তো এই মানুষগুলো এখানে আসার একটাই ওয়ে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। এবং রেজিস্ট্রেশন করার যে প্রসেস, সেই প্রসেসটা আপনাকে মনে করিয়ে দিই আসছে পর্বে। যদি আপনি আসতে চান এই মঞ্চে এবং বলতে চান আপনার জীবনে ঘটে যাওয়া কিংবা আপনার গল্পের ঝুলিতে থাকা সেই ভৌতিক ঘটনাগুলো, তার জন্য যেটা করতে হবে, মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। এবং শহর থেকে একটু দূরে যারা রয়েছেন তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন, শহরে যারা রয়েছেন তারাও রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং গোটা সপ্তাহ জুড়ে কিন্তু আপনি এখন রেজিস্ট্রেশন করতে পারছেন এবং এখানে আসতে পারছেন আগামী পর্বে। তো যদি আপনার মনে হয় যে আপনি 100% কনফিডেন্ট, তাহলেই RBS লিখবেন। আদারওয়াইজ RBS লিখে আপনি কেমন আছেন অপূর্ব বা গল্পগুলো ভালো লাগছে, দয়া করে এই ধরনের লাইন লিখে আমাকে বিব্রত করবেন না বা নিজে বিব্রত বোধ ফিল করবেন না। যখন আপনাকে ফোন কল দেওয়া হবে তখন আপনি বলবেন, আরে ভাই আমার কাছে তো কোনো ঘটনাই নাই, আপনি কেমন আছেন এটা আমি জানতে চেয়েছিলাম। কিংবা আপনি হয়তোবা তখন বলবেন যে না, আমি তো আসলে রেজিস্ট্রেশন করি নাই, এভাবে যে রেজিস্ট্রেশন হয় এইটা তো আমি জানতাম না। তো এই ধরনের সিচুয়েশনগুলো না হোক, এবং চাই আসছে পর্বে আপনি আসুন এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বলুন এই মঞ্চে। এবং মঞ্চটার নাম আবারও মনে করিয়ে দেই, জাগো এফএম 94.4, যার নিয়মিত আয়োজন ভূত স্টুডিও। প্রথম যিনি অতিথি তার সাথে একটু পরিচিত হব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম।
জি ভাই, কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ জানমিয়া।
জানমিয়া, জানমিয়া ভাই কোথা থেকে এসেছেন আপনি?
আমি এসেছি মেলান্দহ জামালপুর থেকে।
জামালপুর থেকে আসছেন? তো এই যে এখন তো ধরেন আপনার মানে অনেক ধরনের ক্রাইসিস, তো সবকিছু মিলিয়ে যদি বলি যে এত দূর থেকে এখানে আসার কারণটা কি?
কারণটা হলো জাগো এফএম
90.4
এই ভূত স্টুডিও, এই অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। বাংলাদেশের অনেক রেডিওতে প্রোগ্রাম হয়, কিন্তু এ ধরনের প্রোগ্রাম কোন রেডিওতে হয় না, সেজন্য আমার অত্যন্ত প্রিয় এই অনুষ্ঠান ভূত স্টুডিও।
জি ধন্যবাদ। এবং এই যে এই কথাটা, এই কথাটা হয়তোবা তিনি তার মতো করে বললেন, বাট একজন উপস্থাপক হিসেবে বা এই প্রোগ্রামটা যেহেতু ব্যাক এন্ডে অ্যাজ আ প্রোডিউসার হিসেবে আমি কাজ করি, তো এইটার তৃপ্তিটা অসংখ্য রকম আমাদের ভালো লাগে। আমি বলি বা আর যে উদয় যিনি সবসময় এই অনুষ্ঠানের মধ্যমণি যাকে আমরা বিশ্বাস করে থাকি, তো আমাদের কাছে ভালো লাগে এবং আমরা ইন্সপায়ার্ড হই আরো ভালো ভালো কিছু গল্প মানে আপনার সামনে নিয়ে আসবার জন্য, আরো ভালো ভালো কিছু আয়োজন আপনার সামনে নিয়ে আসার জন্য। ধন্যবাদ জানি আলম ভাই। তো জানমিয়া ভাই, তো আপনার প্রথম যে ঘটনাটা, এই ঘটনাটা আমরা শুনতে চাই, চলুন।
প্রথম ঘটনাটি হলো, এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনাটি ঘটেছিল 1995 সালে। তখন আমি বিয়ে করিনি, তো আমার বাবা তার এক বন্ধুর বাড়িতে গিয়েছিল, সেই শেরপুর একটি পাহাড়ি অঞ্চলে। তো আমার বাবা যখন তার বন্ধুর বাড়িতে যা রাত্রে থাকে, পরের দিন সে আমাদের জামালপুরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ওই রাস্তাটা ছিল দুই পায়ের রাস্তা, পাহাড়ি অঞ্চল দিয়ে আসতে হয়। একটি সামনে বাজার, তো বাজারের কিনারায় যখন আমার আব্বা যায়, তখন দেখতে তখন সন্ধ্যা ছয়টা এরকম, তখন দেখে যে একটা পাগল রাস্তার কিনারায় মানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে, তার ঘাড়ে একটি ঝোলা একদম ন্যাংটা, তার পরনে কোনো কাপড় চোপড় কিচ্ছু ছিল না। তো আমার বাবা যে বলে যে কি ব্যাপার, আপনার শরীরে তো এক টুকরো কাপড়ও নেই, আপনি একটু অলঙ্গ হয়ে আছেন। তখন আমার বাবাকে সেই পাগল বলল যে তুই আমার কাছে আ। তো আব্বা তখন তার কাছে গেল, যাওয়ার পর তার ঝোলা থেকে একটি আয়না বের করলো। আয়না বের করে আমার বাবাকে দিয়ে বলল যে দেখ তো এই আয়নার ভিতরে তো কি দেখা যা। তখন আমার আব্বা ওই আয়নাটা দিকে যখন তাকালো, তখন দেখতে পেল যে আয়নার ভিতরে বাজারে যে লোকজন কিনা বেচা করতেছে এবং আব্বাকেও দেখা যায় সে আয়নার ভিতরে। কিন্তু আমার আব্বা সহ বাজারের সব লোকই একদম ন্যাংটা, কারো পরনে কোনো কাপড় নেই, কিন্তু পাগলের পরনে যে কাপড় দেখা যায় এই কাপড় আব্বা জীবনে কখনো কোথাও দেখেনি। এরপর আব্বার কাছ থেকে সেই পাগল আয়নাটি নিয়ে নিয়ে বলল যে তুই চলে যা। পাগল আবার পাহাড়ের দিকে চলে গেল। আব্বা তো অবাক, কি দেখলাম আশ্চর্য, জীবনে কখনো দেখিনি এই দৃশ্য দেখে আব্বা ভাবতে ভাবতে সে আমাদের বাড়ির দিকে রওনা দিল। তখন রাত আনুমানিক যখন আমাদের বাড়ির কাছে আসছে তখন রাত 12টা থেকে 12:30 বাজে। তো আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে একটা ব্রিজ ছিল, তখন কাঁচা রাস্তা ছিল, তখন গ্রামে এত পাকা রাস্তা ছিল না। তো ব্রিজের পশ্চিম পাশে একটি গাছ ছিল, তো আব্বা ব্রিজের পূর্ব পাশে যে জায়গাটা ছিল এতে ইটের ব্রিজ ছিল, কিন্তু দেশ স্বাধীন হওয়ার সময় পাক বাহিনীর ওই পারে যায় মুক্তিপুজোর উপর আক্রমণ করার কারণে মুক্তিপুজোরা ওই ব্রিজ এক অংশ ভেঙে দিছে, যেন পাক বাহিনীর ব্রিজের উপরে উপারে না যায়, পাক বাহিনীর মুক্তিযোদ্ধার উপর আক্রমণ না করতে পারে, সেই জন্য এক অংশ ভেঙে দেওয়ার কারণে সেখানে বাঁশের সাঁকো দিছে। তো ওই বাঁশের সাঁকো দিয়ে আব্বা ব্রিজ পার হয়ে যখন পশ্চিম পাশে গেছে, তখন ব্রিজের পশ্চিম পাশে দেখে তার কানে ভেসে আসে একটা মেয়ে মানুষের কান্না। আব্বা তো অবাক যে ব্রিজের পশ্চিম পাশে নিচে কান্না করতেছে কে, কে কাঁদে? তো আব্বা খুব সাহসী ব্যক্তি ছিল, তো একটু ধীরে ধীরে ব্রিজের নিচে একটু উঁকি দিছে। উঁকি দিয়ে দেখে যে একটা সাদা কাপড় পরে একটা মেয়ে তার সামনে তিনটা দেশকে নিয়ে কাঁদছে। আব্বা প্রথমে ভয় পাইছিল, তারপরে আস্তে আস্তে ব্রিজের নিচে সে চলে গেল। যা দেখে যে একটা বুড়ি সাদা কাপড় পরে হাতে একটা নাঠি নিয়ে কাঁদতেছে আর বলতেছে, কেউ আমার এই দেশকে টাকা নেওয়ার মানুষ নেই, কেউ নিতে চায় না। তাব্বা তো প্রথমে ভয় পেল, আশ্চর্য, কখনো এই বুড়িকে দেখিনি। তারপর আব্বাকে দেখে বুড়ি বলল, তুই এদিকে আয়, আমার এই দেশকে থেকে কিছু টাকা নিয়ে যা। আব্বা তো হতবাক এবং তার প্রচন্ড ভয় পেল, আশ্চর্য, এই বুড়ি এইভাবে সাদা কাপড় পরে আমাকে টাকা নিতে বলে আব্বার টাকা নেয় না। বুড়ি তখন বুড়ি একটা মানে হেসে ফেললো। তখন যখন আব্বা বুড়ির দিকে আবার তাকালো, তখন দেখতে পারলো যে তার ভিতর থেকে একটা কেমন যেন একটা ভয়ানক রূপ ভেসে আসছে আব্বার দিকে। আব্বা চিৎকার দিব দিব ভাব। আব্বা খুব সাহসী ছিল, সে আর চিৎকার দেয়নি। তারপর সে দৌড়িয়ে আবার ব্রিজের উপরে উঠে আসলো। তখন বুড়ি বলল, এই তুই চলে গেলি, আমার টাকাটা নিয়ে যাবি না, আমার দেশকির টাকা কি দেশকিতেই পরে রব। কিন্তু আব্বার ভয়ে সে দৌড় দেবো এরকম ভাব, কিন্তু খুব জোরে আমাদের বাড়ির দিকে রওনা দিল। রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন আব্বা পিছনে তার কানে ভেসে আসছে, এই দাঁড়া, তুই কি আমার টাকা নিয়ে যাবি না। আব্বা তো আরো ভয়, প্রচন্ড ভয়, সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আবার আব্বার কানটি রয়েছে পিছনের দিকে। মনে হচ্ছে কে যেন আব্বাকে ধরে ধরে ভাব, কে যেন আব্বার পিছনে আসতেছে আর বলতেছে, এই তুই কি আমার টাকা নিয়ে যাবি না। তারপর আব্বা খুব জোরে দূরত্ব সে আসতে লাগলো। আমাদের বাড়ির কাছে যখন আসলো, আমাদের বাড়ি থেকে সামান্য একটু পূর্ব দিকে একটা বটগাছ ছিল অনেক দিনের। আব্বা তো খুব একবার উপরের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, মানে হতাশ হয়ে যাচ্ছে, কে যেন পিছন দিকে বলে, এই তুই কি আমার টাকা নিয়ে যাবি না। তারপর সামনে দিকে যখন আব্বা তাকাইলো, তখন দেখতে পারলো বটগাছটা মাটির সাথে শুয়ে আছে। আব্বা তো আরো ভয়ঙ্কর ভয় পেয়ে গেল, কি আশ্চর্য, একদিকে বুড়ি আমাকে টাকা নিতে বলে ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, আবার সামনে বটের গাছটা রাস্তার সঙ্গে শুয়ে পড়েছে, আমি তো গতকালই গাছটা দেখে গেলাম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঝড় নেই বৃষ্টি নেই, কিভাবে গাছটা পড়ে গেল। তারপর আব্বা রাস্তায় দাঁড়িয়ে পড়ল, এক মিনিট পর দেখতে পারল সেই গাছটা আবার উপর দিকে উঠে গেল। আব্বার ভিতরে প্রচন্ড একটা ভয় জমে গেল। আব্বা ধীরে ধীরে বাড়িতে যাওয়া শুরু করলো। বাড়িতে গিয়ে আমাদের সকলকে আব্বার ডেকে তুলল। ডেকে তুলে আব্বার একটা গামছা ছিল ঘরে, গামছা নিয়ে খালি ঝাড়ু দেয় বিছানার ভিতরে আর বলে, এত পিঁপড়ে কেন ঘরে, এত পিঁপড়ে কেন। আমরা তো হতবাক হলাম যে কি ব্যাপার, ভালো মানুষ গেল তার বন্ধুর বাড়িতে গতকাল, আজকে এসে কি বলে যে এত পিঁপড়ে কেন। আর আব্বা বলে যে অমুকের কাছে আমি 5 লক্ষ টাকা পাই, অমুকের কাছে আমি 10 লক্ষ টাকা পাই, অমুকের কাছে আমি 20 লক্ষ টাকা পাই, এইভাবে সে পাগলামি শুরু করে ফেলল। তারপর তাকে রাতে অমনি রাখলাম, পরের দিন সকালবেলা সে আর বাড়িতে থাকে না, খালি বলে যে আমি ব্রিজে চলে যাব, আমি সেই ব্রিজে চলে যাব। এইভাবে থাকতে থাকলো, রাত্রে শুয়ে পড়েছে, ঠিক 12টার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, এই সময় দেখি আব্বার বিছানায় নাই। তারপর আমরা ঘরের দরজা খুলে আব্বাকে খুঁজতে লাগলাম, দেখি যে আব্বা আমাদের বাড়ির সাইডে একটা কাঁঠালের গাছ ছিল, সেই কাঁঠালের গাছের উপরে উঠে বসে আছে। তো আমরা নিচ থেকে ডাক দিলাম যে আব্বু আপনি ওখানে কেন চলে আসেন, বলল যে না আমি ওই ব্রিজে যাব, আমি সেখানে টাকা আনতে যাব, ওই বুড়ি আমাকে ডাকছে, আমি যাব না, আমি যাব না। তারপর সে করলো কি, গাছ থেকে নিচে নেমে একটা দৌড় দিল সেই ব্রিজের দিকে। আমরা তো পিছন থেকে দৌড়া শুরু করলাম, আব্বাকে আর ধরতে পারি না। সে যে ওই ব্রিজের নিচে ওই যেখানে বুড়ির দেশ কি দেখাইছে সেখানে যায়, সে বেহোশ হয়ে পড়ে গেল। তারপর তাকে ওখান থেকে আমরা ধরে বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর তাকে একটু মাথায় পানি দিলাম, একটু সুস্থ করলাম। ঠিক পরের দিন এই সকালবেলা 8টার দিকে আব্বা আর নেই। আমাদের বাড়িতে একটা ভূত ছিল, আমি আমার আম্মুর কাছ থেকে শুনেছি, সে নাকি কিছুদিন পর পর ঘোড়া বিড়াল অন্য অন্য রূপ নিয়ে আমাদের বাড়ির ভিতরে ঘুরে বেড়া। তো এটা আমাদের একটা সন্দেহ হলো, নিশ্চয়ই আব্বাকে সেই ভূতটাই ধরেছে। তারপর আব্বাকে আর খুঁজে পাই না, সে চলে গেছে অনেক দূরে, প্রায় 6 কিলোমিটার ফাঁকে গেছে। একজন আমাদের খবর দিল যে তোমার আব্বা তো সেই অমুক জায়গায় দেখে আসলাম। তারপর আমরা গেলাম, যাওয়ার পর আব্বাকে ধরে নিয়ে আসলাম। আসার পর একটা কবিরাজ নিয়ে আসলাম, কবিরাজ নিয়ে আসার পর সে রাতে শবন দিল। শবন দিয়ে বলল যে তোমার আব্বাকে এরকম ভাবে ধরেছে, ওই ব্রিজে ধরেছে, এবং তোমাদের বাড়িতে যেটা আছে সেটাও ধরেছে। যখন ব্রিজের ডাকে তখন ব্রিজের দিকে চলে যেতে চায়, যখন তোমাদের বাড়িটা ডাকে তখন বাড়ির দিকে চলে যেতে চায়। এইভাবে সে একটা তাবিজ দিল আব্বুকে, কিছুদিন ভালো হলো। তারপর হঠাৎ করে আব্বু গেছে নদীতে মাছ মারতে, রাত্রে মাছ মানে বাতি দিয়ে মাছ মারতে গেছে পোলো নিয়ে। যাওয়ার পরে যখন বিলেতে গেছে মাছ মারতে, যায় দেখে যে পানির উপরে একটা মহিলা আগুন নিয়ে ঘুরতেছে। আপাতত হতবাক, কি আশ্চর্য, পানির উপরে মহিলা আগুন নিয়ে ঘুরে। আবার কিছুক্ষণ পরে দেখে যে এই মহিলার নাই, হঠাৎ করে কই গেল। তারপরে দেখতেছে যে ভয়ঙ্কর একটা রূপ নিয়ে এই বড় বড় দাঁত বের করে একটা মেয়ে আব্বার দিকে আসতেছে। আব্বা তো প্রচন্ড ভয় পেল, এক সময় আব্বা চিৎকার দিয়ে ফেলল। তারপর অনেকক্ষণ পর আব্বার যখন সেন্স ফিরে আসলো, তখন সে আর মাছ মারল না, না মেরে সে বাড়ির দিকে রওনা দিল। যখন আমাদের বাড়ির কাছে আসছে, এই বাড়িতে ঢুকব তার সামনে, তখন দেখতে পেল যে আব্বার পায়ের ভিতরে একটা বিড়াল ঘুরতেছে। তো আব্বার লাথি মেরে ওই বিড়াল সামনে যায়, আবার বাম পায়ে আসে, বাম পায়ে লাথি মারে, ঘুরে ডান পায়ে আসে। তা আশ্চর্য, কি ব্যাপার, বিড়াল তো এমন করতেছে কেন? তারপর সে বাড়িতে আসলো, আসার পর রাত্রে সে আবারও পাগলামি শুরু করলো, প্রচন্ড পাগলামি শুরু করলো। খালি দৌড় মারে চলে যা, খালি বলে যে আমি ব্রিজে যাব, আমি অমুকের কাছে এত টাকা পাই, অমুকের কাছে এত টাকা পাই, তাকে আর ধরে রাখতে পারি না। এইভাবে সে পাগলামি শুরু করলো। পরে 2 দিন পরে সে বাড়ি ছেড়ে চলে গেছে। ঠিক ওই ব্রিজে যেয়ে আব্বা আবারও থাকে রাত করে। এভাবে যখন দীর্ঘদিন আব্বা ব্রিজে থাকা ধরলো, তখন আব্বাকে আমরা বাড়িতে এনে শ্রীকলে বেঁধে রাখলাম। রাখার পর সেই কবিরাজকে আবারও নিয়ে আসলাম, নিয়ে এসে তাকে শবন দিয়ে আমার আব্বুকে চিকিৎসা করায় সুস্থ করেছি। ইনশাল্লাহ আমার আব্বুর রোগ ভালো হয়ে গেছে, আর আমার আব্বু এবছর সে ফেব্রুয়ারি মাসে মারা গেছে। মারা যাওয়ার আগ মুহূর্তে তার আর কোনো ভৌতিক বা ভূত বা জিন তার উপর আচরণ করেনি। এই ছিল আমার প্রথম গল্প।
অলরাইট, এবং আপনার আব্বুর জন্য আমরা অনেক অনেক দোয়া করছি, তিনি যেখানেই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব ভালো রাখুক। প্রথম যেই ঘটনাটা শুনলাম, ঘটনার শুরুর দিকটা কিন্তু অনেকটাই বেশ ভয়ানক ছিল, যেমনটা একটু আগে লোবান আমাদেরকে বলছিল যে ঘটনাটা বেশ ভয় লাগছে। এবং জানমিয়া ভাই আপনাকে ধন্যবাদ, এদিকে উষা বলছেন তার কাছেও বেশ ভালো লাগছে। তো জানমিয়া ভাই আমরা দ্বিতীয় একটা ছোট ঘটনা শুনবো, তারপরে আমরা একটা ছোট বিরতিতে যাবো। তো ঝটপট করে আমরা আরও একটা ঘটনা শুনে ফেলছি। চলছে ভূত স্টুডিও ব্রাটিও বাই প্রাণপটারা, যেখানে আপনিও চাইলে যুক্ত হতে পারছেন। কেমন লাগলো প্রথম গল্পটা শুনতে সেই ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন। নাম্বারটা 26969 JFM সোয়াইস দিয়ে নাম লোকেশন, তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। জান ভাই সেকেন্ড স্টোরিটা শুনছি আমরা।
আমি এখন আমার দ্বিতীয় গল্পটি শুরু করতেছি। এই গল্পটি আমার তালুর কাছ থেকে শোনা। এই গল্পটি ঘটেছিল দেশ স্বাধীন হওয়ার পূর্বে। তো তালুর বাড়ির পিছনে একটা বাড়ি ছিল, একটা ছেলের নাম ছিল সজীব। ছেলেটা অনেক সুন্দর ছিল, মানে তার ইচ্ছে ছিল সে বাঁশের বাঁশি বাজাবো। তো ছোট থেকে সে বাঁশের বাঁশি বাজাইত। তো তাদের বাড়ি থেকে তাদের বাড়িটা ছিল একদম নদীর কিনারে চর অঞ্চলে। তো ওই চরে গিয়ে সে বাঁশি বাজা রাত করে, কিন্তু খুব মনে কষ্ট নিয়ে বাঁশি বাজা, আবার সে বাড়িতে আসে। তার দাদুর কাছ থেকে সে শুনেছিল যে বাঁশের বাঁশি বাজিয়ে নাকি পরীকে কাছে পাওয়া যায়। সেই নেশায় সে বাঁশের বাঁশি বাজাতো সেই নদীর তীরে বালুর চরে। তো একদিন সে নিঠুর একটা বনের ভিতরে, সেই চরের ভিতরে সে বাঁশি বাজাচ্ছে, কিন্তু সেই যে পরীর নেশায় তিনি আছে সেই পরী কিন্তু আর তার দেখা মেলে না। খুব কষ্টে সে চলে আসে বাড়িতে। এইভাবে কিছুদিন সেই নদীর চরে গিয়ে বাঁশি বাজায়, কিন্তু পরীর সন্ধান সে আর পায় না। অনেক কষ্ট নিয়ে সে বাড়িতে ফিরে আসে। তো একদিন সে গভীর রাতে, রাত দুইটা থেকে তিনটার মাঝে, সেই নদীর চরে তিনি বাঁশি বাজাচ্ছে। করুণ একটি সুর দিয়ে সেই তার বাঁশিতে বাঁশির সুর তুলেছে। এই প্রায় 5 মিনিট বাঁশি বাজানোর পর সে দেখতেছে যে একটা আলোর মতো একটা ঝলকানি দিয়ে একটা কে যেন তার দিকে এগিয়ে আসছে। প্রথমে সে ভয় পেয়েছে যে কি সে আলোর মতো আমার সামনে চলে আসতেছে। পরে তিনি তার সেই সজীব সেই বাঁশিতে আরো নতুন একটি সুর তুলেছে। তারপর সে ঝলকানি দিয়ে সেই পরীটা তার সজীবের সামনে এসে পড়েছে, এবং সামনে এসে তখন সজীব বাঁশিতে বন্ধ করে ফেলল। সজীব বলল যে তুমি কে? বলল যে আমি পরী, তোর বাঁশি অনেক দিন আমি শুনতেছি, এই আমি উপর দিয়ে চলে যাই কিন্তু নিচে নামি না। আজকে তুই এমন একটা সুর বাঁশিতে উঠাইছিলি যা আমি আর থাকতে পারলাম না, আমি নিচে নেমে এসেছি, বল তুই আমার কাছে কি চাস? তখন সেই সজীব বলছে যে পরী, আমি তো তোর কাছে কিছুই চাই না, শুধু তোকে কাছে পেতে চাই। তখন পরী বলল না, আমি আমাকে তুই কখনো কাছে পাবি না, তুই আমার কাছে অন্য কিছু চা। বলল যে না, আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমাকেই চাই। তারপর পরী আবার চলে গেল ঝলকানি দিয়ে। খুব কষ্ট নিয়ে সেই সজীব সেদিন তার বাড়িতে ফিরল, মনের দুঃখ নিয়ে। এই বুঝি পরী দেখা পেলাম, ধরেও ধরতে পারলাম না, শুয়েও শুইতে পারলাম না। সেই কষ্ট নিয়ে সজীব বাড়িতে চলে আসলো। সারাদিন সে কাজ করে খেটে খামারে, রাতে আবার সে বাঁশি বাজায় সেই নদীর চরে গিয়ে সেই পরীর নেশায়। কিন্তু পরীর সন্ধান আর সে পায় না, প্রতিদিন বাঁশি বাজায় আর পরীকে দেখা পায় না। ঠিক এক সপ্তাহ পরে আবার একটি সুর নিয়ে সেই বাঁশিতে সুর দিল, সেই পরী আবার তার সামনে চলে এসলো ঝলকানি দিয়ে। বলল যে তুই আবার আমাকে সেই বাঁশির সুরে টেনে তোর কাছে নিয়ে আসলি। বলল যে পরী, আমি কিন্তু ঠিক তোকে চাই, তোকে ছাড়া আমি বাঁচবো না। পরী বলল যে না, তুই আমাকে কখনো কাছে পাবি না, তুই কি চাস তা বল, আমি তোকে দেব। তখন সজীব বলল না, আমি শুধু তোমাকেই চাই। সেদিনও পরী চলে গেল। খুব কষ্ট নিয়ে সজীব বাঁশের বাঁশি নিয়ে সে বাড়িতে চলে এসলো। আইসে সারাদিন কাজ করে ঠিক একদিন তার বাড়িতে উঠানে, তার বাড়িতে ছিল তার ভাই, একটা বড় ভাই ছিল, বিয়ে করেছিল, তার বাবা মা মারা গেছে। তো দুটো ভাই সেই নদীর কিনারে নতুন বাড়ি করেছিল। সেই সজীব বাড়ির উঠানে সে বাঁশি বাজানো শুরু করলো চমৎকার একটি সুর দিয়ে, সে দুঃখ বেদনা নিয়ে। ঠিক বাড়ির ভিতরে সেই পরী আবারও হাজির হয়ে গেল। বলল যে তুই তো আমাকে আর স্থির থাকতে দিচ্ছিস না, আমি যখন যেখান দিয়ে যাই কিন্তু তোর বাঁশি সুরে তো আমি থাকতে পারি না। তোর চেহারা এত সুন্দর, এত রূপ তোর, বল কি চাস তুই আমাকে? বলল যে পরী, আমি কিছুই চাই না, শুধু তোমাকে চাই। বলে না, তুই কখনো আমাকে পাবি না। তখন সজীব বলল যে পরী, একটি একটি কথা তুমি আমার রাখবে? বলো কি বলতে চাও? আমি রাখবো যে তুমি শুধু আমার এই সোনের কুঠি ঘরে একবার ঢুকবে, তোমার সঙ্গে বসে আমি দুটি কথা বলবো। তখন বলল যে ঠিক আছে, যাও আমি তোমার রুমে যাব। তখন সে পরি সজীবের কুঠি ঘরে, সোনের ঘরে সজীবের কাছে গেল। সেখানে তারা দুজন অনেকক্ষণ গল্প করল, গল্প করে পরি আবার চলে গেল। কিন্তু সজীবের একটাই কষ্ট রইল যে কাছে পেলাম, ঘরে নিলাম, তারপরে তাকে ধরতে পারলাম না, শুইতে পারলাম না, এই কষ্ট বেদনায় সজীব সারাদিন কাজ করে মনে দুঃখ বেদনা কষ্ট নিয়ে সে থাকে। ঠিক তিন দিন পর সে আবারও ওই উঠানেই বাঁশি বাজানো শুরু করলো, এমন সুর কিন্তু এত বাঁশি বাজায় সেই সজীব সেই পরি আর আসে না। ঠিক প্রায় ৪০ মিনিট বাঁশি বাজানোর পর পরি তার কাছে চলে এসলো। পরে বলল যে তুই প্রতিদিন আমাকে বাঁশি বাজিয়ে পাগল করে তুলেছিস, আমি তো আর থাকতে পারি না, বল তুই কি চাস। বলে যে পরি আমার আজকে আর একটা কথা রাখতে হবে। কি 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 কথা? যে আমার ঘরে তোকে আবার যেতে হবে। তখন সজীব সেই পরীকে নিয়ে সজীবের ঘরে গেল। যাওয়ার পর সজীব বলল যে পরি তুমি যে আকাশ দিয়ে উড়ে আসো কিভাবে একটু বলবে? তখন পরি বলল যে দেখো যে আমার কাছে যে পাখাটা রয়েছে, যে শাড়িটা রয়েছে, এই পাখাই হলো আমার তেলেস্মতি। এই পাখা দিয়ে আমি যখন আমার শাড়ির উপরে এই পাখাটা পরি তখন আমি তেলেস্মতি হয়ে যাই। আমি তখন মানব জাতি আমাকে কেউ দেখতে পারে না। আবার যখন এই পাখাটা খুলব তখন আমি মানুষের মতোই হয়ে যাব। যে পরি একটি কথা রাখবা, এই পাখাটা আমার এই টেবিলের উপরে রেখে আমার সঙ্গে বিছানায় শুয়ে দুটি গল্প বলবা? না পরি কিছুতেই রাজি হয় না। সজীবের বারবার পরীকে বলে যে আমার একটি কথা রাখো। তারপর পরি সে তার পাখাটা টেবিলের উপরে রেখে সজীবের সঙ্গে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর পরীটা একটু ক্লান্ত হয়ে গেল, একটু ঘুমিয়ে গেল। সজীব চালাকি করে সেই পাখাটারে নিয়ে তার বড় তার বড় একটা ঘর আছিল, ঘরে সিন্দুকের মতো সিন্দুকের ভিতরে পাখাটা সারায় রেখে আবার পরীর কাছে চলে আসলো। পরি তো ঠিক ভোর হবে মানে ফজর আজান হবে এই সময় পরি জাগনা পাইছে, উঠে দেখেছে তার পাখা নাই। সজীবকে বলল তুমি আমার পাখাটা দাও, তুমি যদি আমার পাখাটা না দাও তাহলে তো আমি আর আমি পরিস্থানে যেতে পারবো না, সবাই তো আমাকে দেখে ফেলবো। তখন সজীব বলে পরি আমি তো তোমার পাখা নেইনি। বলে না তুমি নিয়েছো, আমার পাখাটা দাও। এভাবে দুজন যখন তর্ক করলো কিন্তু ফজরের আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, পরি আর যেতে পারলো না। তখন পরি খুব কষ্টে সজীবের চোখের এক কোনায় বসে থাকল। সজীবের ভাবি সকালবেলা ঝাড়ু দিতেছে ওঠান, সজীব পিছন দিয়ে যে ভাবি বলল যে ভাবি আমি তো একটা কাজ করে ফেলেছি, আমি তো একটা বিয়ে করে ফেলেছি, বউ ঘরে নিয়ে আসছি। সজীবের ভাবি বলল আশ্চর্য তুই কখন বিয়ে করলি, কিভাবে করলি, আমাদের কিন্তু কাউকে বললি না। বলে ভাবি ঘরে এসে দেখো বউ দেখতে পারবা। তখন ঘরে এসে দেখে সজীবের ভাবি যে ঘরের কোনায় চোখের উপরে একটা মেয়ে ফুটফুটে সুন্দরী। সজীবের ভাবি আর কখনো এরকম সুন্দরী মেয়ে আর দেখেনি। তখন বলল যে সজীব এই মেয়েটাকে তুই কোথায় থেকে এনেছিস বল। বলে ভাবি এটা আমাদের কোনো মানব জাতির মেয়ে না, এটা পরি পরিস্থানের পরি, আমি পরে বলবো, তুমি শুধু একটা মনসী এনে আমাদের বিয়ের ব্যবস্থা করে দাও। তারপর সজীব ভাবি তার ভাইকে বলে মনসী নিয়ে এসে পরির সাথে সেই সজীবের বিয়ে পড়ায় দেয়। তারপর এই ঘটনা যখন প্রচার হয় দূর দূরান্ত থেকে এই গ্রাম সেই গ্রাম থানা জেলা থেকে বহু লোক সেই সজীবের বউকে দেখতে আসে, বলে যে সজীবের সঙ্গে একটা পরির বিয়ে হয়েছে, একটা সুন্দর একটা ঘটনা ঘটেছে যা এই জেলায় বা কোথাও মানুষ দেখেনি বা শুনেনি। তারপর সেই সজীবের সঙ্গে পরির বিয়ে হয়, তারপর তার ঘরে একটা ফুটফুটে সন্তান হয়, ছেলে হয়। কিছুদিন পর সেই পরি বলল যে সজীব বহুদিন তোমার সঙ্গে আমি সংসার করলাম, দাও আমার সেই পাখাটা দাও, চলো আমরা সবাই মিলে আমাদের দেশে চলে যাব। তারপর সজীব সেই বহুদিন পরে তার বাস্কু থেকে বের করে পরীকে সেই পাখাটা দেয়। পরি সজীব এবং তার একটা সন্তান নিয়ে তারা সেই পরিস্থানে পরীর দেশে চলে যায়। এই ছিল আমার সেই দ্বিতীয় ঘটনা, আমার তালুর কাছ থেকে শোনা ঘটনা।
পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা বা কারণ হয়তো আমরা জানি না এবং খুঁজতে যেও কিছুটা অদ্ভুত লাগে মাঝে মাঝে। সেই ব্যাখ্যা বা কারণগুলো আমরা খুঁজব, খোঁজার চেষ্টা করব, কিন্তু ছোট্ট বিরতির পর সঙ্গেই থাকুন, চলছে ভূত স্টুডিও ব্রট বাই প্রাণপটাডা।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পপাটা,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফকুন ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পপাটা,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাফকুন ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না।
স্বাগত সবাইকে, চলছে এই মুহূর্তে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা, এবং সঙ্গে রয়েছে আমি অপূর্ব। এবং প্রাণ পটাটাকে চিপস নাকি বিস্কিট, এইটা আসলে একটা মজার কনফিউশন, এবং এই মজার কনফিউশনটা চলতে থাকুক আরো অনেকটা সময়, বিকজ মজার কিছু কনফিউশন কিন্তু চলতে কিন্তু বা দেখতে বা এনজয় করতে কিন্তু ভালো লাগে, রাইট? এবং রয়েছেন আমাদের সঙ্গে সাফায়েত, বলছেন বেশ ভালো লাগছে আজকের গল্পগুলো, যেমনটা হচ্ছে নিগার সুলতান আছেন আমাদের সঙ্গে, ধানমন্ডি থেকে আছেন আমাদের সঙ্গে রাফি, এবং রাফি বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে, মিহির বলছেন তার কাছেও বেশ ভালো লাগছে ঘটনাগুলো, অর্ক বলছেন আজকে ঘটনাগুলো বেশ ইন্টারেস্টিং, তবে আরো বেশি ভালো লাগতো যদি তিনি নিজে আসতে পারতেন, রাইট? তো যদি আপনিও আগামী পর্বে এখানে আসতে চান, তার জন্য খুবই সিম্পল একটা কাজ করতে হবে, মোবাইলের SMS অপশনে যেয়ে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, পাঠিয়ে দিবেন টু 6969 নাম্বার, খুব সিম্পল একটা ব্যাপার। যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে কি হবে, তাহলে হয়তো বা আগামী পর্বে আপনি এখানে পুরনো কোনো একটা পর্ব রিক্যাপ হিসেবে শুনতে পারেন, কিংবা নাই হতে পারে, বিকজ এখানে যদি আপনি রেজিস্ট্রেশন না করেন, আপনি যদি এখানটায় না আসেন, তাহলে এই প্রোগ্রামটা আমরা আসলে কাকে নিয়ে করব। তো অনেকেই এরকম, অনেক বন্ধু বান্ধবকে দেখা যায় যে রেজিস্ট্রেশন করেন কিন্তু তারপরে আসেন না প্রোগ্রামের দিন, কিংবা কখনো কখনো এরকম হয় যে ফোন ধরে আসলে বলে যে না আমি এমনি মজা করে করেছি কাজটা। সো প্লিজ তারাই এখানে রেজিস্ট্রেশন করবেন, যেটা 100% কনফার্ম হবেন যে না আপনি আগামী পর্বে আসবেন, রাইট? এবং আরো অনেকেই ফেসবুক কমেন্ট করছেন, বাট তার আগে আমরা জামিয়া ভাইয়ের সর্বশেষ যেই ঘটনাটা রয়েছে, তৃতীয় যে ঘটনাটা রয়েছে, সেই ঘটনাটা আমরা শুনবো। জামিয়া ভাই, এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এখন আমার যে তৃতীয় ঘটনাটা বলছি, আমার শেষ ঘটনা, এই ঘটনাটা আমার জীবনের সাথেই ঘটে গেছে। তো প্রায় 15 বছর আগে এই ঘটনাটা ঘটে গেছে। আমি আমার এক মামা, তার নাম সুরুজ্জামান, তিনি গ্রাম থিয়েটার করে এবং বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পী, সেই সুরুজ্জামানকে নিয়ে আমি গিয়েছিলাম আমার বাড়ি থেকে 3 কিলোমিটার ফাঁকে একটা নাটক দেখতে। তো আমাদের বাড়িটা চর এলাকা, আমি যে এলাকায় নাটক দেখতে গেছি রাত্রে সেটাও চর এলাকা, 3 কিলোমিটার রাস্তা বালুর চর, সেই বালুর চর দিয়ে আমাদের যেতে হচ্ছে সেই নাটক। তো রাত্রে 12টার পরে নাটক শুরু হয়েছে, 3টা পর্যন্ত নাটক হয়েছে চরে। নাটক শেষ হওয়ার পরে যখন আমরা বাড়ির দিকে ফিরব, এই সময় আমার সঙ্গে রয়েছিল সেই সুরুজ মামা। তো বললাম যে মামা, এত কুয়াশা যে এক হাত ফাঁকে কি আছে সেটাও দেখা যায় না পৌষ মাসের শীতের দিন। তো আমরা শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে, আমাদের গ্রামের দিকে, কিন্তু এই যে আসতেছি আসতেছি, কিন্তু কুয়াশা, এত কুয়াশা, কিন্তু আমাদের ঠিকানা খুঁজে পাই না, বাড়ির যে গন্তব্য রাস্তাটা সিধার খুঁজে পাই না, ঘুরে ফিরে সই এক জায়গায় যাই। তো ভাবলাম যে তাহলে তো আমাদের কানা ভোলা ধরেছে। তখন আমরা বললাম যে সুরজ মামা, একটা কাজ করেন, আপনার আপনার আর আমার দুজনের লুঙ্গি খুলে উল্টায় পিন্দি যেন কানা ভোলাটা ছেড়ে যা। তো দুজনের লুঙ্গি খুলে আমরা উল্টায় পিন দিলাম, পিন্দে যাওয়া শুরু করলাম। এইভাবে বালুর চর দিয়ে আমরা যেতেছি, যেতে যেতে কিন্তু আমাদের গন্তব্য আর খুঁজে পাই না। ঠিক যে এলাকা থেকে আমরা যাচ্ছি, 4 নম্বর থেকে আমরা টুকক সরে ফিরব, ঠিক আমরা বাম দিকে চলে গেছি, সেই 6 নম্বর এলাকার মাস বরাবর একটা চর ছিল, কাশবন, প্রচুর কাশ, সেখানে রাখালেরা প্রতিদিন গরুর বাছুর রাখে। ঠিক আমরা যখন দুজন যাচ্ছি কাশবনের সামনে যখন গেছি, তখন আমার চোখের সামনে ভেসে আসলো, আমার পায়ে বাজলো যে কাশবন। কাশবনের কাছে যখন গেছি তখন দেখি যে কাশবনের ভিতর থেকে একটা মহিলা কাঁদতেছে, অনেক করুণা করে কাঁদতেছে মহিলাটা। প্রথমে আমি ভয় পেলাম, আমার পিছনে সুরুজ মামা, উনিও ভয় পেল, বললো যে মামা এই রাত প্রায় 3:30 বাজে, এর মধ্যে ফুল এই কাশবনে কে কান্দে। পর আমরা একটু ভয় পেলেও আবার একটু সামনে দিকে গেলাম, যেয়ে দেখি কই, কান্নার শব্দ ভেসে আসে কিন্তু কাউকে দেখি না। আমরা যখন এগিয়ে যেতে শুরু করলাম ঠিক পিছন দেখে আমাদের কানে ভেসে আসছে কে যেন হাসতেছে। তখন আমরা পিছন দিকে তাকালাম, পিছন দিকে তাকায় দেখি যে কই, কাউকে তো দেখা যায় না। তখন আমাদের দুজনের মধ্যে একটা ভয় সৃষ্টি হলো, আমাদের শরীরটা থরথর করে কাঁপতে লাগলো, আশ্চর্য হয়ে গেলাম। আবার কিছুক্ষণ পরে দেখি আমাদের ডান পাশে একটা একদল ঘোড়া, মানে ঘোড়া দৌড়ায় যেভাবে সেভাবে ঘুরতেছে, আমরা তো চমকে গেলাম। তখন চিৎকারও দিতে পারতেছি না, কিছুই করতে পারতেছি না। তারপর আমরা কাশবনের ভিতর দিয়ে যাওয়া শুরু করলাম। যখন কিছুক্ষণ গেছি, যাওয়ার পর কাশবনের শেষ মাথায় যখন গেছি, কিন্তু এত কুয়াশা এত অন্ধকার কিছুই দেখা যায় না। তখন দেখি যে আমি আগে, সুরুজ মামা পিছনে, তখন দেখি যে একটা সুন্দরী মেয়ে, এত রূপ সুন্দরী মেয়ে, ঠিক এক কাশবনের গাছের ঘাসের গোড়ে গোড়ায় বসে আছে আর খিলখিলি হাসতেছে। আমি তো আশ্চর্য হলাম যে কি এত সুন্দরী মেয়ে এখানে আসবো কিভাবে। আমার পিছনে তো সুরুজ মামা, সুরুজ মামা তো ভয় পেল, তখন চিৎকারও দিতে পারতেছে না। আবার কিছুক্ষণ পরে দেখলাম ওই সুন্দরী মেয়েটা রূপ পাল্টে গেল, সে এমন এক ভয়ঙ্কর রূপ নিল, এরকম দাঁত বের করে আমাদের দিকে খিলখিলি হাসতে লাগলো আর বলে যে কাছে আয় কাছে আয়। আমরা তো এমন একটা ভয় পেলাম, মানে চিৎকার দিব দিব ভাব। সেই সময় তখন সুরুজের বললাম যে সুরুজ মামা এখন উপায় কি। ঠিক ওই মেয়েটা ভয়ঙ্কর রূপ নিয়ে ওই সামনের দিকে দৌড়াতে শুরু করলো, কিন্তু আমরা পিছন দিকেও আসতে পারি না, কারণ পিছনেও আমরা একটা ঘটনা ঘটে গেছে, পিছনেও আমাদের ভয় দেখাইছে। তখন আমরা দুজন সেখানে দাঁড়িয়ে রইলাম, সামনেও যেতে পারি না পিছনেও আসতে পারি না। পরে সুরুজ মামাকে বললাম যে মামা যতই কষ্ট হোক আমরা সামনের দিকেও যাব না পিছের দিকেও যাব না, এখানেই আমরা এই যে রাতটুকু আছে এই রাতটুকু এখানেই কাটাব। তারপরে আমরা সেখানেই রাত কাটালাম। যখন ফজরের আজান হল, তারপর যখন একটু ফর্সা হলো, তখন আমরা সেই কাশবন থেকে আমাদের বাড়ি থেকে বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দিয়ে বাড়িতে আসলাম, একটু ভয় ছিল, অনেক ভয় পেয়েছি, শরীরে একটু জ্বরও ছিল, উঠে গেছিল। তারপর ঠিক পরের দিন আমরা যাব যাত্রা দেখতে, যাত্রা দেখতে যাব সেই ডিগ্রিসর, আমাদের বাড়ি থেকে অনেক দূরে ডিগ্রিসর এলাকা, তো একটা নদী আমাদের পার হতে হবে। তো তিনজন লোক আমরা যাচ্ছি নদী, ছোট্ট একটি নৌকা। আমরা তিনজন যখন নৌকায় উঠছি, ঠিক মাঝপথে যখন গেছি, নৌকার যে সাইডটা ভাঙ্গা ছিল, তলা ভাঙ্গা ছিল সেটা আমরা জানি নাই। যখন নদীর মাঝখানে গেছি, তিনজনের কাছে সোয়েটার ছিল, মাঝখানে গিয়ে নৌকাটা ভিতরে পানি উঠে নিঃমুখ চলে গেছে, আমরা সহ নিচে তিনজন চলে গেছি নিচে। কিন্তু এমন কষ্ট যে আমাদের কাছে তো সোয়েটার, সোয়েটার ভিজে আমরা খালি নিঃমুখে যাই, উপর দিকে আর যেতে পাচ্ছি না। মানে এক পর্যায়ে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেই ফেললাম যে আল্লাহ তুমি বোধহয় আজকে আর কিনারায় নিবে না। এরকম কষ্টের মধ্যে আমার জীবনে এটি সবচেয়ে একটা কঠিন ঘটনা ঘটে গেছে। তারপর যখন কলামা পড়া শুরু করলাম, তখন আমি কিনারা পেলাম, পাটা আমার মাটির সাথে পৌঁছে গেল, তখন আমি নদী পার হলাম। নদী পার হলাম, পার হয়ে আমরা তিনজন ওপারে গিয়ে সেই লুঙ্গি সোয়েটার ভিজা ছিল এগুলো আমরা চিপে তারপরে যাওয়া শুরু করলাম সেই ডিগ্রিস যাত্রা দেখতে। কিন্তু রাস্তার খুঁজে পাই না, ওই যে আপনার যেদিকে যাই সে শুধু বিলের ধার বাজে। ঠিক সেই যখন টাবুরসর এলাকায় একটা জায়গা আছে, ওই জায়গায় যখন আমরা গেলাম, কিন্তু একটা বিল, মানে টাবুরসর ওই এলাকার একটা বিল খাল, ওই খালের উপরে তখন রাত আনুমানিক 3:30 বাজে, দেখি যে খালের উপরে যেন কে যেন দৌড় পারতাছে। আবার কিছুক্ষণ পর লক্ষ্য করি যে মুখে আগুন নিয়ে, আমরা ছোটবেলা শুনেছি যে ভূতের মুখে নাকি আগুন থাকে, আমি জীবনে কখনো আগুন দেখিনি, সেদিনই প্রথম দেখলাম যে 3টা ভূতের মতো, মানে 3টা আগুন খালি দৌড় পারতাছে, একবার এদিকে যা, আবার এদিকে যা, আবার এদিকে আসে, ভয়ঙ্কর রূপ নিয়ে এইভাবে দৌড় পারতাছে। সেদিনই আমি দেখেছিলাম যে ভূতের আগুন কাকে বলে। তারপর আমরা 3 জন সুর পিছেলাম যে না, সেদিকে তো আর যাওয়া যাবে না, কারণ যে আগুন দেখা যায় যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে তো আমাদের কঠিন অবস্থা হবো। তখন আমরা পিছন দিকে যাওয়া শুরু করলাম, যেতে 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 কিন্তু আমাদের সেই সীমানা খুঁজে পাচ্ছি না, মানে সেদিন আমাদের কানা ভোলা ধরেছে, রাস্তা ভুলে ফেলছি। ঠিক একদিকে সোজা রওনা দিলাম যে আল্লাহ পাক যা মনে হয় এক জায়গায় যা পৌঁছবো, গেতে গেতে সেই টাবুরসর এলাকায় যায় পৌঁছে গেলাম। তখন রাত 4টা বাজে, কিছুক্ষণ পরে ফজরের আজান হবে, কিন্তু যায়ে দেখি যে বাড়িতে গেছি, সেই বাড়িতে গিয়ে উঠছি, কিন্তু তার বাড়ির পিছনে রাতে 4টার সময় হাঁস, প্রায় অনেকগুলো হাঁস বাড়ির পিছনে সে ডাকতেছে আর চলতেছে। আমরা তো আশ্চর্য হলাম, কি ব্যাপারে, এখানে হাঁস কই থেকে আইলো, এখানে হাঁস কিভাবে আসলো। তারপর সেই হাঁসগুলো দেখলাম, দেখে আমরা চলে গেলাম, কিন্তু সেদিন আর যাত্রা দেখতে পারলাম না। সারা রাত এইভাবে আমাদের কেটে গেল। এই ছিল আমার তৃতীয় ঘটনা
এবং সর্বশেষ ঘটনা। থ্যাংক ইউ সো মাচ জানমিয়া ভাই, এবং অনেক অনেক শুভকামনা আপনার জন্য, এবং এই ধরনের ঘটনা যাতে আপনি পরবর্তীতে আর ফেস না করেন তার জন্য অনেক অনেক দোয়া রইল, এবং ধন্যবাদ, এবং প্রত্যেককে ধন্যবাদ যারা যারা সবসময় আমাদের ভূত স্টুডিওর সঙ্গে রয়েছেন। যেমনটা ফ্লোরা বলছেন, ভালো লাগছে আজকে জানমিয়া ভাইয়ের ঘটনাগুলো, বেশ ভালো লাগলো। তৌহিদ আহমেদ আছেন আমাদের সাথে, নভেদ বলছেন তিনি শুনছেন এই মুহূর্তে সাভার থেকে, মিষ্টি জয়েন করেছেন তিনি মহাকালী থেকে আমাদের সঙ্গে আছেন এবং বলছেন মহাকালী পানির ট্যাঙ্কি থেকে তিনি শুনছেন, এবং তিনি তার পরিবারের হাজব্যান্ড এবং তার মামি সহ আজকে শুনছেন এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম, এবং লাউড স্পিকারে, আচ্ছা বড় সাউন্ড সিস্টেমে তারপরে তিনি শুনছেন এই মুহূর্তে আমাদেরকে, ভেরি গুড। আছেন আমাদের সাথে পুষ্প, তিনি শুনছেন আমাদেরকে মিরপুর 11:30 থেকে, আনন্দ জয়েন করেছেন আমাদের সাথে লালবাগ থেকে, এবং সালামু আলাইকুম ভাইয়া, এবং আমিও আসতে চাই একদিন, থ্যাংক ইউ সো মাচ, এবং স্বাগত প্রত্যেককে যারা যারা আসলে এই অনুষ্ঠানটায় এই প্ল্যাটফর্মে আসতে চান, তাদের জন্য আমরা সবসময় বলি আপনাদের জন্য এই প্ল্যাটফর্মটা অলওয়েজ ওপেন, বাট আপনাকে একটু মন দিয়ে শুনতে হবে কি করে এখানে রেজিস্ট্রেশনটা করবেন। RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবার বলছি, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং প্রফেশন পাঠাতে হবে যে নাম্বারে, সেই নাম্বারটা হচ্ছে 26969। নতুন অতিথির কাছে আমরা যাব, বাট তার আগে আবারও আপনাকে বলছি চলছে ভূত স্টুডিও, অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জাগো এফএম এর ফেসবুক পেজ, জাগো এফএম এর ইউটিউব চ্যানেল, আর যে অপূর্বর যে ফেসবুক পেজ, এবং একই সঙ্গে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটেও কিন্তু আপনি আমাদেরকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন, রাইট। সো সেকেন্ড যে অতিথি, তার সাথে আমরা একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।
জি ভাই, কেমন আছেন?
জি ভালো।
জি, আপনার নামটা জানতে চাই এবং কোথা থেকে এসেছেন?
আমার নাম হলো মোহাম্মদ আমিনুল ইসলাম সরকার, আমি সানারপাড় থেকে এসেছি।
সানারপাড় থেকে আমিনুল ইসলাম ভাই। আমিনুল ভাই, আমরা প্রথম আপনার ছোট একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই। কোন ঘটনাটা শুনছি?
আমার প্রথম ঘটনা হলো একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা।
ওকে,
ঠিক আছে। ঘটনাটা ঘটে অবশ্য 1981 সালে। 1981 সালে আমি গুড়াশাল থাকতাম, তো আমি তখন স্কুলের ছাত্র, জনতা আদর্শ বিদ্যাপীঠ, ওইখানে আমার শৈশব কাটে অবশ্য। এখন আমি একটা বাসায়, আমরা তিনতলা থাকতাম, আব্বা তো আসলে জুট মিলে চাকরি করতো, কোয়ার্টার কোয়ার্টার থাকতাম আমরা। তো দেখা যাচ্ছে যে জুট মিলে চাকরির সুবাদে কোনোদিন চাঁদপুর, কোনো সময় আমরা ঘোড়াশাল, কোনো সময় আবার সেই ফরিদপুর, এইভাবে আমাদের পোস্টিং হইতো আর কি। তো আমি তিনতলায় থাকতাম। সে 1981 সালে ঘটনা বলছে, আমার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্র আমি, আমার শৈশব মোটামুটি ক্লাস 4 থেকে ক্লাস 9 পর্যন্ত আমার ওইখানে সময় কাটে আর কি। তা সেই হিসাবে আমি যে বাসায় থাকতাম, পাশের বাসায় একটা লোক ছিল, উনি অবশ্য চাকরি করত একটু দূরে, প্রতিদিন সময় দিতে পারত না ওনার ওয়াইফরে। তো আমি ওনার ওয়াইফরে অবশ্য ভাবি বলতাম, জেসমিন জেসমিন ভাবি বলতাম। তো ওনার পাশে আমি আবার পড়াইতাম, আমি যখন আমি আবার ছাত্র মোটামুটি ইংলিশে ভালো ছিলাম, তো তো সেই হিসাবে যখন আমি নাইনে পড়ি, নাইনের থেকে আমি নাইনের ছেলে মেয়েদেরকে ইংরেজি গ্রামার পড়াই, নারেশন বয়েজ এগুলি ভালো করে শিখাইতাম। তো সেই হিসাবে উনি বলল যে আমার ছোট বোন আছে, আপনি মাঝে মধ্যে একটু দেখাই দিবেন। তো সেই হিসাবে ওনার সাথে পরিচয়, ওনার বর্তমানে জেসমিন ভাবি আর ওনার ভাইয়ের নাম হলো মুরাদ ভাই। তো উনি আবার চাকরি করে 15 দিন পরে পরে বাসায় আসত, প্রতিদিন সময় দিতে পারতো না, যে কারণে একটা গ্যাপ ছিল। তো সেই হিসাবে আমি মাঝে মধ্যে ওই ওনার ছোট বোন মানে জেসমিন আবার ছোট বোন ক্লাস ফোরে না থ্রিতে ফাইভে পরে ওনার একটু পড়াইতাম দেখাইতাম আর কি ফাঁকে। তো প্রায় আমি যাইতাম মাঝে মধ্যে, আমার দুপুরে লাঞ্চ হওয়ার পরে আমার সময়টা ছিল প্রাইভেট পড়ানোর সময়টা। তো একদিন একদিন পড়াইতে পড়াইতে দেখি যে ওই দুপুরবেলা আপা খুব জোরে জোরে খুব চিৎকার করছে, ঠিক আছে। দুপুরবেলা যখন হইল উনি মাথায় ঘুমটা দিয়া একদম মাথা খুব নিচু করিয়া খুব জোরে জোরে চিৎকার করছে। তো দেখলাম যে এরকম ইল্লাল্লাহ 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 জিকির টিকির করতেছে। তা আমি চিন্তা করলাম এরকম পাশের ঘরের থেকে এরকম আওয়াজ আসে কোন জায়গার থেকে, এটা কিভাবে হইল। তো ওনার ছোট বোন বলছে আমার যে আপা পায়ের সময় মাঝে মধ্যে এরকম করে, এটা ভয়ের কিছু নাই, আপনি আপনি ওইদিকে তাকাইন না, তাকাইলে আপনার অত ভয় পাবেন না। তা আমি চিন্তা করলাম যে এরকম একটা মহিলা আবার চুল একদম ছাড়া চুল ছাড়া খুব জোরে জোরে এরকম জিকির করতেছে। তা আমি কইলাম যে তোমার আবার এই সমস্যা কয়ে এটা দুলাবাইও জানে, কিন্তু এখন আমি কই এটা ইয়া নাই। তারপরে তো মাঝে মধ্যে আরো ঘটনা সেগুলি আমি বলতেছি আমি। তো ওই দিনের মতো এটাই শেষ, দুপুরবেলা উনি এরকম হঠাৎ করে আমি ওনার ছোট বোনকে পড়াচ্ছি আর পাশের ঘরের থেকে জেসমিনা পে এরকম জোরে জোরে লাই লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ চুল ছেড়ে এরকম করতেছে। তা আমি তো আর এরকম ঘটনা আগে দেখি নাই, না দেখার কারণে আমার কাছে একটু একটু ভয় ভয় মনে হইল। তো ওনার ছোট বোন জন বললো যে আপা প্রায় সময় এরকম করে, আমরা এগুলি দেখে অভ্যস্ত হয়েছি, হ্যাঁ আপনি তো নতুন সেজন্য আপনার কাছে একটু ভয় ভয় লাগে। তো ঘটনা এখানেই শেষ না, মুরাদ ভাই আমার খুব আদর করতো, সেই হিসেবে বাসায় আমি যাইতাম। তো বললো তোমার ভাবির নিয়ে আসলে আমি খুব সমস্যায় আছি, ঘটনা হলো জেসমিনাপা দেখতে খুব সুন্দর ছিল, মুরাদ ভাই আমাকে যে ঘটনাটা বললো আর কি, জেসমিনাপা দেখতে খুব সুন্দর ছিল এবং ওনার কাজিনের সাথে ওনার অ্যাফেয়ার ছিল, ঠিক আছে, কিন্তু জেসমিনাপার আব্বা আম্মা এই অ্যাফেয়ারটা মানে নাই। তো না মানার কারণে ওই ওনার কাজিনের সাথে বিয়ে শাদী হয় নাই, ঠিক আছে। সম্ভবত পরে ঘটনা যা আমি জানলাম মুরাদ ভাইয়ের সাথে আলাপ করে উনি ওনাকে ব্ল্যাকমেলিং করছে, কালো জাদু করছে আর কি তান্ত্রিকের মাধ্যমে। তো এখন উনি মাঝে মধ্যে কি করে ওই মুরাদ ভাই কষ্ট করে 15-20 দিন পরে পরে বাসায় আসে, বাসায় আসার পরে দেখে যে টাকা পয়সা উনারে দেয় জমা রাখে, কিন্তু টাকা পয়সা নেওয়ার পরে উনি কি করে বেমালুম ভুলিয়ে দেয় যে কয় টাকা রাখছে কি রাখছে। ফকির টুকির আইলে দেখা দেয় 10,000 টাকার বান্ডিল 2-3-4-5টা আছে, 1,000 টাকার বান্ডিল কোনো কিছু না জিগে মানুষকে দিয়ে ফেলাইছে, ঠিক আছে এরকম করে। এখন যদি প্রতিবাদ করতে যায় হঠাৎ করে উনি খুব রাগে ওঠে, রাগে ওঠে মানে এমন রাগ নত চুল টুল ছাইরা একদম ঘরের কাছে জিনিসপত্র যা আছে সব ছুঁড়ে মারে, ছুঁড়ে মারার পরে জিনিসপত্র সব ভেঙে ফেলায়, তো এরকম তো সমস্যা। কিন্তু মুরাদ ভাই কিন্তু খুব ভালো লোক ছিল, উনি ওয়াইফকে মানে জেসমিনা ভাইকে আমি ভাবি বলতাম, জেসমিন ভাবিকে খুব আদর করতো। তো এখন পরে তো সময়ও পায় না, তো বাসায় ওনার একটা ছোট বোন ওনার শাশুড়ি আছে, তো উনি তো বুড়া মানুষ, তা আমি যাও আশা করি আমার সাথে বাসায় যাও আশা করতে করতে ভালো একটা রিলেশনশিপ আমার তৈরি হইলো। তৈরি হওয়ার পরে যে বললো যে আমিনুল তোমার ভাবির নিয়ে তো আসলে সমস্যা আছি, এখন কি করা যায়। তো ডাক্তারের কাছে তারা প্রথমে সিদ্ধান্ত যে মানসিক রোগের ডাক্তারের কাছে গেল, কিন্তু কোনো কাজ হয় না, রক্ত টক্ত বিভিন্ন সবকিছু তো ঠিক আছে, তো এরকম কেন করে মাঝে মধ্যে জিনিসপত্র রাগ উঠলে জিনিসপত্র হাতের থেকে ছুঁড়া ফেলায় ভেঙে ফেলায়, টাকা যদি যারে ভালো মনে করে দিতে থাকে দিতে দিতে আলমারির সব টাকা শেষ, ঠিক আছে। মাঝে মধ্যে দুপুরবেলা হইলে পরে কোনো ইয়া নাই যে আমার এখন জিকির করতে মন চাইছে চুলমুল ছেড়ে দিয়া এই অনেক লাইলা ইল্লাল্লাহ জুরু 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 শ্বাস নিয়ে আর কি জিকির করে। তো পরে আমি বললাম যে ভাই আমার মনে হয় যে আপনি তো ডাক্তার ডাক্তার সব ভালোই দেখালেন, আমার মনে হয় একজন তান্ত্রিক বা একজন কবিরাজ দেখালে ভালো হয়, কেননা তুমি কথা খারাপ বলো নাই, তো তোমার জানার মতো আছে কিনা। তা আমি আবার ওই গুড়াশাল থাকতাম, আমাদের যে হুজুর আছে হুজুরের কাছে আমি আরবি তালিম নিতাম, কোরআন শরীফ শিখতাম, উনি আবার ভালো তালিম টালিম জানতো, আল্লাহ লোক ছিল। তা আমি উনার কথা বললাম, তাহলে ব্যবস্থা তুমিই করো। উনি একদিন উনি 15 দিন পরে পরে আসে, তো একদিন অফিস থেকে ছুটি নিয়ে একদম 3 দিনের ছুটি নিয়ে বাসায় আসলো। বাসায় আসে হুজুরের সাথে প্রোগ্রাম করলাম, তো হুজুর তো উনার পিয়া নামটা আব্বার নাম জেসমিন, আব্বার নাম মার নাম সব নিল। নেওয়ার পরে উনারা একদিন ডেট ফিক্সড করলো যে অমুক দিন বৃহস্পতিবার জুহুরের নামাজের পরে ঠিক বর দুপুরে ওই সময় আমি বসবো, আয়না দেখবো তার কি সমস্যা। তা আয়নাতে যারা দেখে যে কোনো একজন লোক ওই ঘরের মধ্যে পরে তাবিজও পাওয়া গেছে, কোনো একজন লোক এই আয়সা যে যখন মানে কোনো একজন লোক বলতে উনার কাজিন যার সাথে বিয়ের সম্পর্ক আগে ঠিক হয়েছিল ওই কাজিন, ঠিক আছে জেসমিন আপার কাজিনের সাথে বিয়ে এসেছে, বাপ মা তো রাজি হয় নাই, উনি ওনার ইয়া করছে তান্ত্রিকের কাছে যায় ওনার একটা ব্ল্যাক মিউজিক করছে। এবং এটার কারণে হুজুরে বললো যে দেখেন এই জানার সময় দেখা যেতেছে ওই কাজিনের ছবি আসছে এবং উনি এই ইয়া যারা নিয়ে আসছেন রুগী এই জেসমিন আপা ওনার ইয়া করছে কালো জাদু করছে আর কি, যে কারণে উনি এগুলি ওনার প্রভাবে এগুলি করতেছে। তো হুজুরে বললো আপনাদের বাসার তো বাসার নিচে ওদিকে একটা মনে বাগান আছে সম্ভবত, আমি যতটুকু উনি আবার কালাম টালাম পড়লো পড়লার পরে আমাকে দেখালো ওইখানে বাগানের নিচে একটা বিরাট একটা ওইরকম একটা ইয়া আছে সুন্দর একটা ওই শিউলি ফুলের গাছ আছে, শিউলি ফুলের গাছের নিচে একটা টব আছে, ঠিক আছে শিউলি ফুলের গাছের নিচে টব আছে এবং টবের নিচে এটা আমি যে ইয়া করলে একটু আপনি মাটির ইয়ে করলে একটা ছোট একটা পুতুল পাবেন, ঠিক আছে। তাই আমরা আর কি করবো ওনারে বহুদিন ধরে মুরাদ ভাই খুব ভালো লিখছিল আগেই বলছি ওনার ওয়াইফের খুব উনি খুব আদর করতো, সেই হিসাবে এত অত্যাচার করার পর অন্য পুরুষ হলে কিন্তু ঘর করতো না, কিন্তু মুরাদ ভাই কিন্তু সিম্পলিসিটি ভালো লোক ছিল। তো উনি চিন্তা করলো যে না ঠাক মানুষের লোক সুখ অসুখ বিসুখ হইতেই পারে, দেখি জেসমিনের ব্যাপারে কি করা যায়। তো এটা করার পরে ঠিক আছে আমরা একদিন সেই হুজুরে বললো যে আপনি এটা এবার অমাবস্যার রাত্রে নিয়ম আছে এভাবে তো হবে না, ব্ল্যাক মিউজিক যারা করে তান্ত্রিক কিন্তু দুই ধরনের হয়, মাঝখানে দর্শকের উদ্দেশ্য আমি বলি যারা তান্ত্রিক থেকে তারা কিন্তু ভালো তান্ত্রিক যারা তারা কিন্তু খারাপ কোনো কাজ করে না, ঠিক আছে। এবং আপনি বললি আপনাকে একটা কালো যদি সে করবে না, ভালো তান্ত্রিক আর যারা খারাপ তান্ত্রিক তারা কিন্তু সবকিছুই করতে পারে এবং এইগুলি ব্ল্যাক মিউজিকের বলে অনেক মানুষের মৃত্যু হয়েছে এবং তান্ত্রিক নিজেও মারা গেছে, ঠিক আছে। এগুলি একটা এটা ভয়ঙ্কর জিনিস, এটা নিয়ে খেলামেলা করা জিনিস, যেমন সাপ নিয়ে আসবেন উদার যেমন খেলামেলা করে একসময় সাপের হাতে কিন্তু উজা মারা যায় এবং আমার ঘটনা জানা মতে অনেক তান্ত্রিক মারাও গেছে, আমি এটুকু আমি জানি। তো এখন যাই হোক সেই ঘটনা আমরা সেই অমাবস্যা রাত্রিতে একটা ডেট দিল আমাদেরকে বৃহস্পতিবার, তো আপনারা যিনি ভুক্তভোগী মহিলা ওনারা নিয়ে যাবেন আর সাহসী দুইজন লোক লাগবে, সাহসী বলতে আমি মোটামুটি তখন আমি ছাত্র 8-9 পড়ি মোটামুটি আমার সাহস কম না, আমি নিজে এবং মুরাদ ভাই সহ আর তো কেউ জানানো যাবেন সমস্ত ঘটনা। তা আপারে নিয়ে আসে উনারে ভালো করে গোসল করাইবেন, গোসল করানোর পরে ওইখানে যাইতে হবে। তো যাওয়ার পরে আমরা ঠিক অমাবস্যা রাত্রে আমরা ডেট ফিক্সড করলাম, তো উনি গোসল টুসল করলো যে সিন্দিন খুব শিউলি ফুলের গন্ধ কিন্তু খুব সুন্দর, তো শিউলি ফুলের গাছের নিচে আপনারা কিন্তু প্রথমে এটা ফুলের টপটা এটা চোখে দেখবেন না, পরে কি জানি দোয়া সে ক্ষেত্রে দোয়াটা অবশ্য আমার এখন মনে নাই, তো ওই দোয়াটা পড়লাম, পড়ার পরে দেখলাম যে আস্তে আস্তে খুব ছোট্ট একটা টব যেটা স্বাভাবিকভাবে মানুষের চোখে পড়ে না, মানে গাছের নিচে একদম গাছের ওই ভিতরে নিচে গাছের শিকড়ের দিকে গাছের ভিতরে মনে হয় কেউ গাছটার এটা কাইটা ওইটা ভিতরে ঢুকাইছে, কথা বুঝতে পারছেন, মূল গাছটার কাইটা গাছের ছাল বাকল কাইটা ভিতরে ঢুকে দেখুন গাছের ছাল এরকম উঠানো। পরে দেখলাম যে আমি খেয়াল করলাম যে এখানে এটা এরকম কেন গাছের ছাল এরকম উঠা উঠা ভাব আমার মনে হয় এখানে কিছু আছে। তাই আমি কি করলাম এই ছুরি দিয়ে আস্তে আস্তে কাটতে কাটতে পরে যেটা ঘটনা মনে করলাম ঠিক সেটাই হইলো, গাছের ভিতর থেকে আমি ছোট্ট একটা পুতুলের মতো একটা একটা পাইলাম, ঠিক আছে। ওই পুতুলটার ভিতরে পুতুলের মাঝখানে দেখি আবার মোমবাতির মতো এরকম কেউ ইয়া করে রাখছে, এটারে পুরায় রাখছে, ঠিক আছে, এটা পুরায় রাখছে এই কারণে যে ওনার জেসমিন আপার ভিতরে ওই ভিতরে জেসমিন নাম লেখা একটা ছোট্ট একটা কাগজে এবং একটা ছোট্ট একটা পুতুলাইকা এটা চারিপাশে জেসমিন জেসমিন নামে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে চারিদিকে এটা ইয়া করছে নাম লিখছে, নাম লিখে তারপরে একটা ঝাড়ুর ছলাকা দিয়ে একটা কাটা এটা কাগজটা এটা ইয়া করছে এটা বিচ্ছে আর কি, চারিপাশটা সুইও আছে, ঠিক আছে। তো এইগুলি দেখেন আমি মুরাদ বাড়ি দেখলাম ভাই এগুলি দেখেন এগুলি কি যে এগুলি তো এই অবস্থা। তারপরে হুজুরে বললো যে এটা তো উনার তো ইয়া না উনার তান্ত্রিকে এটারে করছে কিন্তু এখানে একটা জিনও আছে, ঠিক আছে, তান্ত্রিকের সাথে একটা জিনের মাধ্যমে কাজ করছে এখন জিনের এটা পরে হাদিন না করলে সে আসলে কি জন্য করছে, তান্ত্রিক তো আসলে কাজ তো করাইছে জিনের মাধ্যমে, তান্ত্রিক কাজ বুঝলো সে নিজে করে নাই। তো এখন আবার আরেক সমস্যা এখন কি করতে হবে জিন হাজির করতে হবে। তো হুজুরে বলল যে আমার ওয়াইফ তো আসলে এরকম সমস্যা, মুরাদ ভাই বলতেছে আর কি জেসমিন প্রায় সময় এরকম করে আমি বাসায় থাকি না এরকম হঠাৎ করে করলে তো টাকা পয়সা আনলে দেই সব টাকা মানুষে দিয়ে ফেলায়, রাগ উঠলে তো পরে জিনিসপত্র প্লেট যা আছে কাঁচের সিরামিকের বাটি সব ঢিল ছুঁড়ে মারে। তো কয় ঠিক আছে এটা আপনার ওয়াইফের সমস্যা হয়েছে এবং তান্ত্রিকে এই কাজটা করার কারণে জিনের মাধ্যমে এটা হয়েছে। তো পরে জিনেরে হাজির করছে, জিনেরে হাজির করছে বলে বলে যে যে তুমি তান্ত্রিকে নাইলে তোমারে বলছে, কিন্তু তান্ত্রিকে বললি তুমি এই কাজ কেন করলা, জিনে বলছে তুমি এই কাজ কেন করলা, আমি তো আসলে উনি আমার মন্ত্রতন্ত্র পেরে বস করছে এবং মাঝে মধ্যে অনেক কিছু আমার করতে হয়, ইচ্ছা থাকা সত্ত্বেও ইচ্ছা না থাকলেও আমার করতে হয়, তো এই জন্য আমি কইছি একদিন উনি জেসমিন আবার ঘটনা বলছে, একদিন উনি নির্জন দুপুরে একটা গাছের নিচে বৈশা উনি বৈশা আছিল ছায়াতে করছে কি ওই উপরে একটা আম গাছে একটা ডিল ছুটছে, কিন্তু আম গাছে কিন্তু আমার ছোট একটা বাচ্চা, মানে জেসমিন আবার কথা বলতে যে আম গাছের নিচে বসা আসিল, বসা থাকার কারণে আমের মৌসুমে আম পাকে, পাকা আম মনে করে উনি ডিল ছুটছে ওইখানে যে জিনের বাচ্চা ছিল বসা ওটা তার উনি দেখে দেন বা বুঝেও না, না বুঝার কারণে ওই যে ডিলটা ছুটছে ডিলের কারণে জিনে বলতে যে আমার বাচ্চার উপর ডিল ছুটছে সে কেন ওইগুলি করলো, এই জন্য আমি রাখছি আরো বেশি, ঠিক আছে। তাই এখন হুজুরে বলল যে এটা তো মানুষ সন্তান আর তুমি জিন, তান্ত্রিক তোমার বলছে তোমার দিয়ে বসে করে কাজ করে কথা ঠিক আছে, তোমার তো জ্ঞান বুদ্ধি আছে, আমি জ্ঞান বুদ্ধি থাকলে কি আমরা সবসময় কাজে লাগে কিনা, আবার সত্যি কথাই বলছে এখন আমার বাচ্চা ডিল ছুটছে আমার বাচ্চাকে ডিল লাগছে এখন এটা আমি উনারে আমি সবাই ছাড়ুম না, তো এই কথা বাগবিদ্য হুজুরে বলবো না এটা তোমাকে ছাড়তে হবে, তা নাহলে দেখো সামনে বোতল আনছি এই পানি আনছি এই বোতলের ভিতরে তোমার আমি এখন বন্দি করবো। তারপরে করছে কি সামনে কি করছে এরকম একটা সুন্দর একটা ছবি আঁকছে এবং ওই জেসিম নাপারে বসাইছে দুপুরবেলা আইন না এবং জেসিম নাপার ছায়া আছে ছায়া পড়ছে এবং ওই কাগজের মধ্যে হুজুরে ঘন ঘন বাড়ি দিতেছে একটার পর একটা বাড়ি লাঠি দিয়ে বাড়ি দিছে, বাড়ি দিলে আবার ওই যে জেসমিন আপার ভিতরে তো বর করছে দিনটা এরকম চিলেতেছে, বাবারে গেলাম কয় না তুমি চিলেলে কাজ হবে না তোমার আজকে যাইতেই না যাও তাহলে তোমারে তোমার আজকে হয় বোতলের মধ্যে বন্দি করবো তা না হলে তোমার আমি একদম এলাকা ছাড়া করে যাইতেই, তো হুজুরে কই অনেকক্ষণ করুন পারে ঠিক আছে আমি যাবো, প্রথমে অনেক রিকোয়েস্ট করছে কিন্তু রাজি হয় না, রাজি না হওয়ার পরে তারপরে বললো ঠিক আছে আমার কিছু নিয়ম আছে, তো কি নিয়ম আছে এখন আমার দুইটা কালো ছাগল দিতে হবে এবং এক কান্দি কলা দিতে হবে এবং আমারকে এই এরকম মিষ্টি দিতে হবে, তো মিষ্টি আবার কি এরকম একদম কোন দামাদামি করতে পারবে।
আচ্ছা আসবো আমরা এই জায়গাটাতে আসবো, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেল এবং বিরতির ওপারে যখন ফিরছি তখন এই ঘটনাটা আমরা শেষ করবো, কি হলো তারপরে জেসমিন আপার সঙ্গে ঝটপট করে জানাবেন, নাম্বারটা হচ্ছে 26969, নিচ্ছি ছোট্ট একটা বিরতি।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
আশাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হেল ও প্রন পপাটা,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
আশাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হেল ও প্রন পপাটা,
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই, আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না, স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট, এটা তাহলে বিস্কিট, নো ব্রো এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো,
আশাই করা আলু সাথে।
স্বাগত আপনাকে আরো একটিবার এবং চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা এবং প্রাণ পটাটার সঙ্গে যুক্ত হয়ে আপনি আছেন আমাদের সঙ্গে জাগো এফএম 94.4 এবং প্রাণ পটাটাকে চিপস নাকি বিস্কিট, বিস্কিট নাকি চিপস, এই যে মজার কনফিউশনটা, এই মজার কনফিউশনটা চলতেই থাকুক এবং আপনি কিন্তু আমাকে জানাতে ভুলবেন না প্রাণ পটাটাকে চিপস নাকি বিস্কিট। অনেকে হয়তো বা কিছুটা আমার উপর রাগ হতে পারে, বাট নিয়মের বাইরে তো যাওয়া সম্ভব না, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, এই বিরতিটা আমাদেরকে নিতেই হচ্ছে। তো যেখানে আমরা থামিয়েছিলাম আমাদের দ্বিতীয় অতিথি আমিনুল ভাই তাকে, যে এক পর্যায়ে যিনি হচ্ছেন তান্ত্রিক ছিলেন তিনি বেশ কিছু জিনিস দাবি করে থাকেন, সেখান থেকে আমরা আবার শুরু করছি।
জি আমি আমিনুল ভাই, আমি পরে সামান্য একটু বলছি, এখন শেষ হয়ে যাবে ঘটনাটা, সেটা হলো তারপরে তারা বললো যে দুইটা খাসি দিতে হবে এবং এক পুরো এক কান্দি কলা এবং তাদেরকে মিষ্টি দিতে হবে, সাদা মিষ্টি এবং এই সমস্ত জিনিস কোনো দামাদামি করা যাবে না, দামাদামি ছাড়া একদম একটানে এটা বাজার থেকে আনতে হবে আইনা তারা বলল যে বৃহস্পতিবার রাত্রে অমাবস্যার রাত্রে এখানে দেখা যায় যে আম গাছটাতে ঢিল ছুটছে, ওইখানে আম গাছের সাথে আবার একটা পুকুর ছিল, ওই আম গাছের নিচে রাইখে আসতে হবে, ঠিক আছে? এবং রাইখে আসা ওটা পিছন দিক তাকানো যাবে না, পিছন দিক তাকালে কোনো সমস্যা হবে। এবং ওই মহিলারই বলছে যে তুমি ভয় পায় না, তুমি একটাই, আমরা পিছনে আড়ালে থাকতে পারবেন, আপনার কেউ যাইতে পারবেন না। দেখো তোমার যদি তুমি এটার থেকে বাঁচতে চাও তোমার একা যাইতে হবে। ভয় পায় চিন্তা করলো না, ঠিক আছে এইগুলি নিয়ে আমরা আগেই নিয়ে খাসি পাইন্দা রাখছিলাম, মুনি বাকি কলা আর মিষ্টি নিয়ে গেলো, নিয়ে রাত্রে দিয়া তাড়াতাড়ি এদিক সেদিক না থাকে ঘরে এসে পড়লো। ঘরে আসার পরে উনার মোটামুটি 4-5 দিন খুব জ্বর, এই জ্বর সারে না। তারপরে আমার যে হুজুর উনি নিয়ে গেলো, উনি তেল পরা পানি পড়া দিল, পানি পরে দিলে 7 দিন পরে জ্বরে ভুগার পরে মোটামুটি একটু সুস্থ, তারপরে মনে করেন মোটামুটি বেশ ভালোই সুস্থ, আর কোনো সমস্যা দেশমিনাপার হয় নাই। এখনো আমার জানা মতো উনি মোটামুটি এখন ভালোই আছে, আর কোন সমস্যা ইনশাল্লাহ ঘটে নাই। এই হলো আমার প্রথম ঘটনা।
অলরাইট, এবং একটা ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা আমরা শুনছিলাম, এবং আরো একটা বার বলতে চাই যে ব্ল্যাক ম্যাজিক থেকে যত বেশি আমরা দূরে থাকতে পারবো তত বেশি ভালো থাকবো। এবং এই রকম ঘটনা কিন্তু অনেক সময় অনেকের সঙ্গেই ঘটে, মানে যেহেতু অনেকেই জানেন যে আমার বাড়ির ছাদে কবুতরের একটা বাসা এবং কবুতর পালন করা হয়, তো অনেক সময় এরকম দেখা যায় জারালি কবুতরের গায়ে কিন্তু তাবিজ বেঁধে তারপর ছেড়ে দেয়া হয়, এবং এক পর্যায়ে যখন কবুতর অসুস্থ হতে 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 মারা যায়, ঠিক সেই সময় হয়তো বা যাকে ব্ল্যাক ম্যাজিকটা করা হয় তারও কোনো না কোনো ক্ষতি হয়। তো প্লিজ এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখবেন, নিজে ভালো থাকবেন, এবং এই ধরনের কুফরি কালাম থেকে যত বেশি আপনি দূরে থাকতে পারবেন তত বেশি ভালো থাকবেন, রাইট? আর অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে, যেমন ইসমাম বলছেন ঘটনাগুলো ভালো লাগছে, মিষ্টি জয়েন করেছিলেন, ফয়সাল আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, তাওসিফ জয়েন করেছেন, রোদেলা বলছেন তিনি শুনছেন কুমিল্লা থেকে আছেন আমাদের সাথে, অরিত্র আনন্দ বলছেন আমাদের সঙ্গে তিনি রয়েছেন, পূর্ণা বলছেন আমাদের সঙ্গে তিনি আছেন আমাদের সাথে এই মুহূর্তে পান্থপথ থেকে তারা যুক্ত রয়েছেন, এবং একজন বলছিলেন যে তিনিও আসবেন, ভেরি গুড, যদি আপনিও আসতে চান আগামী পর্বে, তার জন্য খুবই ছোট একটা প্রসেস, RBS নাম লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটা। আমরা আবারও যেটা করবো আমিনুল ভাইয়ের কাছে যাব, তার দ্বিতীয় যে ঘটনাটা সেই ঘটনাটা একদম মনোযোগ দিয়ে শুনবো, চলুন আমিনুল ভাই।
জি, আমার দ্বিতীয় ঘটনা হলো সেই স্পট ঘোরাশালি, আমার শৈশবে এই সমস্ত ঘটনা অনেক ঘটছে। তো ওই কোয়ার্টারের ভিতরে ওই পাহারাদার বা দারোয়ান ছিল, তা আমরা মাঝে মাঝে দারোয়ানের কাছে যাইতাম, দারোয়ানে বিভিন্ন গল্প টল্প বলতো পাহারাদার আর কি প্রহরী। তো এই ঘটনাটা একটা দারোয়ানি ছিল মিলের ভিতরে, সে বিভিন্ন খুব খুব করা ঘর করা ছিল, এবং পাহারাদাররা আলাদা রুম দিত তাদেরকে, এরকম আলাদা ওয়াশরুমের মতো ছিল, তারা ডিউটি করতো আর কি। তাই আমি মাঝে মধ্যে বিকালে খেলতে খেলতে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ওই দারোয়ান ভাইয়ের কাছে, ওনার নাম ছিল আজাদ আর কি, আজাদ ভাই বলতাম আমরা, তো আজাদ ভাইয়ের কাছে আমরা যাইতাম, যাইলে পরে আমাদেরকে ঘটনা শুনাইতো। তো উনি বললো যে একদিন একবার ওই আমাদের ঘোরাশাল ওইখানে শীতলক্ষ্যা নদীর পাড়, তো জায়গাটা দেখতো এমনি কিন্তু খুব সুন্দর, শীতলক্ষ্যা নদীর পাড়ে জনতা জুটমিল পলাশ, সবাই আপনারা চিনবেন এটাকে, জনতা ইয়ে ঘোরাশালের পরে জনতা জুটমিল, এটা শীতলক্ষ্যা নদীর পাড়ে, জায়গাটা দেখতে খুব সুন্দর এবং স্পটটাও খুব সুন্দর। আমি স্কুলের জনতা আদর্শ বিদ্যাপীঠের ছাত্র ছিলাম তখন, বিরাট বড় মাঠ ছিল স্কুলের পাশে, তখন মিলের পাশে অনেকে ম্যানেজার বা অনেকে লেবার অফিসার এরা মাঝে মধ্যে ছাগল টাগল বা গরু টুরু পালতো আর কি, আলাদা ঘর ছিল, ঠিক আছে, খামার ছিল, খামারের মতো বলা যায়। তো প্রায় সময় দারোয়ান যে আজাদ ভাই, দারোয়ানের নাম ছিল আজাদ ভাই, আজাদ ভাই বলতো ঘটনাটা আজাদ ভাইয়ের থেকে আমার শোনা, এবং সেই হিসেবে আজকে এখানে এসে আমি শেয়ার করছি। তো প্রায় সময় রাত্রে দেখতাম যে চুরি করলে তো এটা তো আমি দারোয়ান, এখন আমি যদি চুরি করে না সামলাই বা না দেখি তাহলে তো আমার চাকরি চলে যাব শেষে, আজাদ ভাই কথা বলতো আর কি আমারে। তো বলার পরে বলতো যে একদিন দেখলাম যে ঘরের ভিতরে এরকম বড় ছাগল সবই বান্ধা আছে, কিন্তু দুইটা ছাগল এরকম কে টানে টেনে নিয়ে যেতেছে, ঠিক আছে, তা আমি বাধা দিতে গেলাম। তো আমি বাধা দিতে গিয়ে পরে আমার 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 দেখে দৌড় দিছে, পরে আমি মনে করি বড় লাঠি দিয়া এরকম লাঠি ছুঁড়ে মারলাম আর কি, লাঠি ছুঁড়ে মারার কারণে ওই লোকটা পড়ে গেল, হুজুর খেয়ে পড়ে গেল, পড়া দেখলাম যে পড়ে গেল, ছাগলটা ছেড়ে দিল, কিন্তু লোকটারা আমি আর দেখি না, লোকটারা আমি আর দেখি না, ঠিক আছে। তো এরকম আরো এরকম হইতো। তে একদিন হইলো কি ঘটনা, সেই তখন উনি দুইজন ডিউটিতে ছিল, রুমের মধ্যে দুইজন দারোয়ান, একজন আজাদ ভাই আরেকটা দারোয়ান ছিল, উনার নাম আমার খেয়াল নাই, আজাদ ভাই সহযোগী দুই দারোয়ান ছিল রুমের মধ্যে, একজন মনে করেন রাত্র সন্ধ্যা 7টা থেকে রাত্র 12টা ডিউটি, আর একজন শিফটিং পরিবর্তন হইয়া রাত্র 12টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত, এইভাবে দুইজন ডিউটি করত। তো আজাদ ভাইয়ের ডিউটি ছিল রাত্র 12টার পরে, ঠিক আছে, আজাদ ভাইয়ের রাত্র 12টার পরে। আগের তোর সন্ধ্যা 7টা থেকে রাত 11টা বা 11:30 পৌনে 12টা পর্যন্ত যিনি ছিল উনি ডিউটি করে চলে গেছে। আজাদ ভাই আসলো, ড্রেস পোশাক পরিবর্তন করলো, আইসা যে ঠিক আছে তুমি সকাল পর্যন্ত ডিউটি করবে আজাদ, ঠিক আছে কিন্তু চুরি চুরি তুমিও জানো আমিও জানি, কিন্তু খবরদার অফিসারের ছাগল চুরি হলে চাকরি আর থাকবো না আমগো, ঠিক আছে এই কথা বইলা পাহাড়দার চলে গেল। আজাদ ভাই আসলো, তা আসার পরে আজাদ ভাইয়ের যে রুমটা ছিল রুমের পাশে কিন্তু আমাদের স্কুলের নাম জনতা আদর্শ বিদ্যাপীঠ, বিরাট বড় লম্বা চৌড়া মাঠ, সেই মাঠটা ছিল, মাঠের ওই পাশে অনেক বড় এরকম লাইট, আগের দিনে তো এরকম সেই পাওয়ারফুল লাইট ছিল না, তারপরে মোটামুটি লাইট, লাইট জ্বালাইলে লাইটের মধ্যে কিছু পোকা খাইতে আসতো, এক ধরনের পোকা আসে না লাইট দেখলি আলু দেখলি আসে আসে, তারপরে দেখা যায় যে একটা ওই ছাগল একটা এরকম রশি ছাড়া ওই লাইটের নিচে বসা ছিল, লাইটের নিচে বসা ছিল। তখন উনি দেখে যে উনি খেয়াল করে যে কি ব্যাপার এত রাত্র, এখন রাত্র 12:30 বাজে, এখন কিভাবে কি হয় এই ছাগল কই থেকে আসলো, তো উনি একটু চিন্তা ভাবনা করলো যে না এটা তো, এটা আসলে আমি তো এরকম দেখি না, আমি তো চুট দেখছি শুনিয়া ছাগলটা চলে গেছে, কিন্তু এটা তো ছাগল এটা এখানে বসে বসে কি করে এত রাত্র, তো উনি একটু আগে দেখার চেষ্টা করলো, করতুম পরে দেখে দেখে ছাগল এটা এটা আর দেখা দেয় না। আমি কিন্তু আমি হয়তো ভুলও দেখতে পারি, ভুল কিছু হইতে পারে মেবি, দেখ আমি আমার রুমে যাই, আবার সুপারভাইজার আসবে হুন্ডা দিয়ে ডিউটি করে, সুপারভাইজার সিকিউরিটি অফিসার আসে, তো আইসা তুমি তোমার রুম দিয়ে তুমি এখানে লাইটের নিচে আসতে কেন, বিভিন্ন ঝামেলা করতে পারে, এই ঝামেলার কারণে উনি আবার রুমের ভিতরে চলে আসলো। কতদিন পরে দেখে আবার সেই ছাগল, তো উনি আর আবার খেয়াল করে না, কতদিন পরে ছাগলটা এটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে, দেখা যায় একটা কালো বিড়াল, তো উনি একটু ভয় পাইলো যে আসলে এটা কি হইতে পারে, তো এরকম করলো। কতক্ষণ পরে দেখে যে এই কালো একটা লুক, একটা মানে মিসপিসে কালো, এটা 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 লাঠি নিয়া ওই ওইখানে আর নাই, ওনার রুমের পিছনে দাঁড়ায় আছে, উনি দেখে তো একটু ভয় পাইলো, তো ভয় পাইছে বলে যে ঠিক আছে, উনিও মোটামুটি সাহসী ছিল যে দারোয়ানের চাকরি করে, তারা এত কম সাহস হলে দারোয়ানের চাকরি করা যায় না, তো উনি কইলো তুই কে সত্যি করে আমারে বল, তোরে একবার ছাগল দেখলাম আবার তুই এরকম বিলাই হয়ে গেলি, এখন ওই জায়গায় নাই আবার আমার পিছনে আইসে তুই এখানে দাঁড়াইলি, এত সাহস তোরে কে দিছে, আর আমার ডিউটি হলো ছাগল এগুলি চুরি করলে আমি দেখবো, ঠিক আছে আমি কি ওরে ছাড়ব না, পরে ওইটা কইছে তোমারও আজকে আমি ছাড়ব না, ঠিক আছে ওই কালো লোকটা অবয়ের চেহারা সম্ভবত কোনো জিনটিন হবে, ওই যে আমি বলছিলাম কিছুদিন আগে একটা লোকের যে ছাগল চুরি করে পালাইতে গেছিল লাঠি ছুঁড়ে মারছে, ওইটাই ছিল ওই লোকটা, ওই লোকের বেজরে পায়ে লাগছে, তো এই জন্য পরে ওনার উপর জিত করে যে আমারে তুই ছাগল ছেড়ে লাঠি ছুঁড়ে মারলি কেন, ঠিক আছে এই জন্য তুরে আজকে ধরছি, তুরে আজকে আর রক্ষা নেই, তুরে আমি শেষ করে দিব আজকে, তো এই করতে করতে মনে করেন ওনার লগে দস্তা দস্তি ও হাতাহাতি, মোটামুটি হাতাহাতি অনেক কিছু হয়েছে, হওয়ার পরে উনি অনেকটা ক্লান্ত হয়ে গেল, তখন মনে করেন রাত্র প্রায় 2:30-3 বাজে, উনি ক্লান্ত হইয়া এক পর্যায়ে কিছুটা ওনার কিছুটা শরীরটা একদম শিথিল হয়ে আসলো, তো ওই রুমের পাশে একটা শিমুল গাছ ছিল, বড় একটা শিমুল গাছ, শিমুল তোলার গাছ, তো উনি একটু মানে টায়ার্ডনেস মনে করছে, ঠিক আছে যাই করছি মনে, এখন আর কেউ দেখা যায় না, আমি এক গ্লাস পানি খেয়ে একটু রেস্ট নিই, কিন্তু ঘুমানো যাইব না, তো উনি একটু শুয়ে শুয়ে মানে আপসা আপসা ঘুম না ঠিক মানে ঘুমের একটা ভাব আর কি, এই অবস্থা উনি করলো, কইরা যে উপরের দিকে একবার চৌক শিমুল তোলা গাছের উপরের দিকে তাকাইলো বা নিচে নামে, ঘুম তো আর আসে না এরকম ঘটনার পরে, মনে ভয় থাকলে আর ঘুম আসে কিভাবে, উপরের দিকে তাকায় তাকানোর পরে দেখলো যে একটা ছোট একটা বাচ্চা, এটা আসলে মানুষের মতো চেহারা না, এটা কিরকম ত্রিভুজাকৃতির চেহারা, চারিদিকে চুল ছড়ানো, ঠিক আছে এবং ওই কাঠল খাচ্ছে, দারোয়ান চিন্তা করলো গাছ হলো কি শিমুল গাছ, এখানে আবার এত রাত্রে কাঠল আইবে করতে গা, হ্যাঁ কাঠল খাইবে করতে গা, তো পরে বুঝছে যে না এটা তো কতক্ষণ আগে একটা ছিল কালো একটা, আমার লগে দস্তা দস্তি মারামারি করছি আমি, এখন আবার এটা এটা আসলো করতে গা, এরকম অনেক লম্বা অনেক বড় বড় চোখ, বা এটা বলা ভাষায় বর্ণনা করা মুশকিল, আমার দারোয়ান যেভাবে বলছে আমি সেইভাবেই বলছি যে চোখ এরকম চোখ আমি আর জীবনে দেখি নাই, যে চোখের ভিতরে অনেক বড় গর্ত, ঠিক আছে চোখের মণিটা কালো হইল, এত কালো আমার দেখলি মনে করেন এটা যে কোনো মানুষ দেখলে ভয় পায়, পরে কয়ে যে তুরে তো কতক্ষণ আগে দাস্তা দস্তি করছি, তুরে তো আজকে ছাড়ুম না, দারোয়ান চিন্তা করলো দারোয়ানের কাছে কিন্তু আবার বাসি থাকে, বড় হুইসিল বাসি থাকে, চিন্তা করলো একলা তো আমার তার মোকাবেলা করা সম্ভব না, দারোয়ান ভয়ই পাইলো, ভালোই ভয় পাইছে, ভয় পাইয়া দিল বাসি এক হুইসেল, হুইসেল দিছে পরে মনে করেন তারে করছে কি উপরের থেকে কাঠল খাইয়া কাঠলের কোত্তা টোত্তা ময়লা সহ জুড়ে একটা ঢিলা মারলো, ঢিলা মারার পরে তখন মনে করেন ওই দূরের এক মসজিদ থেকে ফদরে আদান মনে দেয় না, এই আদান দিব, কোনো কোনো হুজুরে 10 মিনিট আগেও আদান দেয়, আদানের সুর ভাইসা আসলো, আদান দিলে কিন্তু এই সমস্ত জিনিস তারা কিন্তু থাকে না, নিয়ম যেটা এখন হুইসিল দিয়ে উনি অজ্ঞান হইয়া পড়লো। মিলির থেকে যত দাঁড়ানো আছে সবগুলি আর দশ বারো জন আসলো, আইসে দেখা যায় আদাত ভাই অজ্ঞান হইয়া পড়ে রয়েছে, ঠিক আছে। আর নিচে একটা কাঁঠাল, এখানে শিমুল গাছ, শিমুল তুলা গাছে এখানে কাঁঠালের লেগে তো, আর তখন কিন্তু কাঁঠালের সিজনও ছিল না, জ্যৈষ্ঠ মাসে ছিল না, কাঁঠাল কই থেকে আসলো। তখন বুঝছে যে এখানে অন্য দারুণ আদাত ভাইয়ের বন্ধু, যে আমি এখানে ডিউটি করি তো এই জায়গাটা আসলে ডেঞ্জারাস, মাঝে মধ্যে এরকম ছাগল চুরি করে দেখে প্রতিবাদ করতে গেলে পরে আবার নাই কেউ দেখা যায় না, এরকম ভৌতিক ঘটনা আর কি, ঠিক আছে। প্রতিবাদ করতে গেলে আরো ঝামেলা হয়। আজাদ ভাই মনে হয় কোনো কিছু করছে, আমি তো ছিলাম ডিউটি, আমি কি মারি টেরি নেই, আমিও দেখছি এরকম ঘটনা। কিন্তু আজাদ ভাই মনে হয় আজাদ ভাই রাগ বেশি, তো ওই যে লাঠি দিয়া ছুঁড়া মারছে তার গায়ে লাগছে, এই জন্য তারা আক্রমণ করছে। পরে আবার যাওয়ানোর সময় কথা বইলে গেছে যে আজকে লোকজন আইসা বসে তোরা আর দিন পেয়েলি, তোরা আমি শেষ করে দিব ওই জিনটা আর কি। গাছের থেকে বইলা যেহেতু ফদরে আদান দিছে তখন আর থাকতে পারলো না, চলে গেছে। তারপরে আজাদ ভাইয়ের অবস্থা তো খুব খারাপ, উনি প্রায় একুশ দিন, উনার তো চাকরি করবো কি দূরের কথা, উনার তো শরীর অবস্থা খুব খারাপ, প্রায় এক টানা একুশ দিন উনি জ্বরে ভুগছে। জ্বরে ভুগার পরে উনি শরীর একদম হ্যাংলা পাতলা, আর মাথাতে দাঁড়াইলে ঝিমঝিমে পড়ে দাঁড়, খালি পানি খায়, ঠিক আছে। সারাক্ষণ পানি খেতে খেতে পেট বেড়ে পানি খায় আর বাথরুমে যায় প্রস্রাব করে, এই হলো সমস্যা। তো এখন চিন্তা করলো যে আজাদ ভাইয়ের পরিবার তো দেশে থেকে পরিবারের খবর দিচ্ছে, ফরিদপুর থেকে আনা হয়েছে, আনা আসার পরে উনারে ছুটি দিছে, ডাক্তার মাস্টার দেখাইয়া কাজ হয় না, পরে যে এটা তো উনার আসলে জিনের সমস্যা, উনারা ওই যে আলগা পাতা দিয়েছে, উনারা ওই যে কাঁঠল ছিঁড়ে মারছে, আরো যে লাঠি মারছিল জিনে উনার উপরে বদনজর দিছে, যেই কারণে উনারে আজকে এই অবস্থা। উনারা বারো তান্ত্রিক দেখাইতেব, তান্ত্রিক দেখানোর পরে কইলো যে ঠিক আছে, আরেকদিন এরকম মাতাবুরি করে আজকে তো আমি পারি না, তারা মাইলি ফেলাম, ঠিক আছে, তার কয়েকদিন পরে পরে এরকম যন্ত্রণা করবো। কয় না তুই এগুলি করিস না, তুই কোন জায়গার থেকে আসত, আমি থাকতাম সেই এই এলাকার থেকে আরো দুই তিন মাইল দূরে, আমার কাছে ছাগল খাইতে মন চাইছে, আমি একদিন ওই খামার থেকে ছাগল নিতে আসছিলাম, সে আমার বুঝায় কইলি পারতো, আমি দৌড় দিছি আমার বড় লাঠি দিয়ে বাড়ি দিছি আমার পায়ে আঘাতে, আমি তো আসলে আমি মানুষের রূপ দিলি, আমি তো মানুষ ছিলাম না, আসলে তো আমি জিনি, ঠিক আছে। তাহলে এখন কি করতে হইবে, এখন হ্যারে কয়দিন পরে পরে আমি এমনি পাশে থাকবো না, কিন্তু একলা পাইলে কিন্তু আমি প্রতিশোধ নেবো, কেন তুমি এখন ছেড়ে দিতে হইবে না, এর মধ্যে জিদের ভাব দেখানো যাইব না, কেন আমি আমার কেন কিল্লিকে মারলো দিন যাতে, এগুলি খুব উল্টা রাখ বুঝছেন, এগুলি উল্টা রাখ, এগুলি যেটা করবো তো ওইটাই করবো, উল্টা পাল্টা অন্য কথা শুনবো না, ওইটাই করে সারবো, শেষ পর্যন্ত না তোমার এইগুলি করুন যাইবো না। একজন তান্ত্রিক না আনলো যে তুমি কি চাও, তো কি চাও আমার দিতে বড় এক গরু, দারোয়ান মনে সত টাকা কই পাইবো, এত এত গরু কই, আর তুমি আরো ছোট জিনিস চাও, কয় না এত কিছু তাল বাহানার শর্ত দিলে আমি ওরে ইয়া করুম না, কয়েকদিন পরে আবার একটা পেলে আবার ধরুম, কয় না তুমি এগুলি করবা না, এগুলি করলে তোমার আমি ঝামেলা করবো। শেষ পর্যন্ত অনেক রফা দফা রিকোয়েস্ট করার পরে ঠিক আছে, দুইটা কালো মুরগ দিতে হবে এবং কালো মুরগের ডিমও লাগবে, দুইটা কালো মুরগের ডিম এবং মনে করেন পুঁই শাক দিতে হবে, চিংড়ি মাছ দিতে হবে, ঠিক আছে, এগুলি আমি পছন্দ করি। এখন কি করব, কষ্ট করে শেষ পর্যন্ত ওই পুঁই শাক, তারপরে চিংড়ি মাছ, কালো মুরগির ডিম, এইগুলি কষ্ট করে দুই তিন দিন লাগবো, কিন্তু তা লাগুক, কিন্তু লাগে শিমুল গাছের তলায় উনি ওই দিন উনি ডিউটি করতে পারবো না, ডিউটি করলে আমার কোন সময় মতিগতি ঠিক নাই, আমি আবার উনার ধৈর্য বসবো, আবার ভালো কথাই বলছে। তো দারুণ কথা, তোর আজাদ তুই সুস্থতা আস না, তুই এখানে ডিউটি করি একদিন না করলে কি বো ডিউটি, তো ছুটি না তুই, ঠিক আছে। তো উনারা ডিউটি রাখলো না ওই দিন, ওই অন্য দারোয়ানও যেদিন দিন দিয়ে যাবে ওই দিনে কোনো দারোয়ান থাকতে পারবো না, তোরা তো আবার কোনো ক্ষতি করবি না, তো কয় না কারো ক্ষতি করুম না, এখানে ডিউটি এখানে ডিউটি করতে এখানে কোনো চুটদার কোনো কিছু হবে না, কোনো কিছু হলে আমরা দেখুন, কিন্তু এটা দিয়া ওই জায়গাটা রুমটা খালি রাখতে হইব, ওই দিন আর কেউ ডিউটি করতে পারবে, ডিউটি করলে কিন্তু ঝামেলা হইব, ঠিক আছে। তো এটা করে চিন্তা করলো যে তারা যখন বলছে চলে যাবো তাহলে এগুলোর কথা শোনা দরকার। তান্ত্রিক বললো যে ঠিক আছে, আমি যে রুমটাতে আজাদ ভাই ডিউটি করতো রুমটা আমি একটু বন্ধ করে দিয়া দেয়, উনি চার কুল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, আর কি তেল ছিটা দিল, দিয়ে রুমটা বন্ধ করলো। বন্ধ করার পরে দেখলো যে সকালে উঠে দেখে যে মুরুগের পাকনা মাকটা পড়ে রয়েছে, রক্তমুক্ত মুরুগ তো আর নাই, পুঁই শাক চিংড়ি মাছ কইগুলো হয়তো বা খাইয়া ফেলাইছে বা কি করছে, তারা তা ইচ্ছা যা তারা করছে। তো করার পরে মোটামুটি আদাত ভাই মোটামুটি আমরা তো ভাবছিলাম যে একুশ দিনের জ্বর উনি কথাই বলতে পারে না, মারা যাবে, কিন্তু আল্লাহর রহমত করছে উনি মারা টারা যায় নাই, উনি মোটামুটি ভালোই আছে। এই হলো আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, সো দ্বিতীয় ঘটনাটা আমরা শুনে ফেললাম আমাদের যে দ্বিতীয় অতিথি তার কাছ থেকে, এবং চলছে কিন্তু ভূত স্টুডিও, যেখানে ভূতেদের আনাগোনা, এবং এখানে প্রতি সপ্তাহে কিন্তু বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কিন্তু আসছেন, কারো নিজের গল্প, আবার কারো কারো হচ্ছে শুনে আসা কিছু এক্সপেরিয়েন্স, তো সবকিছু মিলিয়ে কিন্তু ভালোই আমাদের সময়টা কাটছে। তৌসিফ বলছেন যে এই ধরনের ঘটনাগুলো কিন্তু শুনতে ভালো লাগে, এবং তিনি খুলনা থেকে শুনছেন আমাদেরকে, মোংলা থেকে, ভেরি গুড। এবং আছেন আমাদের সাথে আহমেদ, তিনি আছেন আমাদের সাথে রাজারবাগ থেকে। ধীমান বলছেন তিনি শুনছেন ফরিদপুর থেকে, তিনি এবং সবসময় শুনেন এবং দেখেন ফেসবুক লাইভের মাধ্যমে, চমৎকার। এবং আমাদের পরিবারের মানুষগুলো যখন আমাদেরকে এভাবে করে রেসপন্স করে, আমাদের কিন্তু বেশ ভালো লাগে। এবং আমরা আরো একদমই ছোট্ট একটা ঘটনা শুনবো আমাদের আমিনুল ভাইয়ের কাছ থেকে, একদমই ছোট একটা ঘটনা, তারপর এই ঘটনাটা শুনতে শুনতে তাকে আমরা বিদায় দিব। আরো বেশ কিছু গেস্ট রয়েছেন বাইরে, তাদের সঙ্গে আমাদের যে আড্ডা, সেই আড্ডায় কিন্তু আপনি যুক্ত হয়ে যাবেন। আর আছেন আমাদের সাথে সুপ্রিয়, এবং সুপ্রিয়র কাছেও বেশ মজা লাগছে আজকের অনুষ্ঠানটা, ভেরি গুড। তো আমরা আমিনুল ভাই, আপনার সর্বশেষ ঘটনা এবং একদমই ছোট একটা ঘটনা শুনতে চাই।
আমার সর্বশেষ ঘটনা হলো, এটা আমার নিজের সাথে ঘটা, ছোট না, আমি চেষ্টা করবো ছোট করে বলতে অবশ্য। তাই এখন ওইটাও আমি মনে করেন গুড়াশালি থাকতাম, আমার এক সিনিয়র ভাই ছিল, ওনার নাম হলো ইফতেখার ভাই। তো উনি, ওনার একটা মাছ ধরার একটা অভ্যাস ছিল, মাছ ধরার অভ্যাস ছিল। তো উনি প্রতিদিন রাত্রে আমার পাশাপাশি আমরা থাকতাম, তো উনি আমার বলতো যে ঠিক আছে আমিনুল, আজকে তো মাছ ধরবো, চলো আমরা যাই। আমি কই ঠিক আছে, মাছ ধরলে এখন হারিকেন টারিকেন এগুলি নিয়ে যেতে হইব, তারপরে টেটা আছে, বর্ষা আছে এবং জাল আছে, এইগুলি নিয়ে যেতে হইব। তো নিয়ে যাওয়ার পরে এখন ঘটনা হইল যে আমরা গেলাম সেই আমাদের গুড়াশালি থাকতাম, এখান থেকে বললামই তো আগেই বলছি আমি যে এখানে কিন্তু শীতলক্ষা নদী আছে, এখানে মাছ ধরা ছোট ছোট বিল এবং ছোট ছোট পুকুর এগুলি অনেক কিছুই ছিল। তাই আমরা বৃহস্পতিবার, যেহেতু শুক্রবার বৃহস্পতিবার স্কুল হাফ, শুক্রবার স্কুল বন্ধ, আগের দিনে তো, এখন তো শুক্র শুনি বন্ধ, আগের দিনে শুক্রবার বন্ধ ছিল। তো বৃহস্পতিবার রাত্রে আমি যে দশটার মধ্যে আমি একটু লেখাপড়া করলাম, লেখাপড়া করার পরে আমরা তো তিনতলায় থাকতাম আর বাইরে দু পাশের ফ্ল্যাটে দুতলায় থাকতো, যে ঠিক আছে আমি রেডি, তুমি রেডি কিনা। আমি কই আব্বা আবার জানলে তো সমস্যা, আমি আবার ছোট ভাইকে বইলা যে তুই বলবি যে আছে আমার সাথেই ছিল, আমি বইলা বাড়িয়ে গেলাম এখন ওই আমরা মাছ ধরবো আর কি, মাছ ধরবো। তো এখন ভাই গেল যে সাথে হারিকেন ছিল, তো এই হারিকেন ছিল, পরে বলল যে একজন ওই আমার ভাইয়ের ইফতেখার ভাইয়ের পরিচিত আরেকজন বন্ধু ছিল, তার নাম হলো কাজল, যে দেখলো যে কাজল তুই এই জায়গায়, কয় আমিও তো মাছ ধরতে আইছি, কয় তুই মাছ ধরবো সবসময় তো আমার তুই জানাই যাস, তুই আজকে হঠাৎ করে মাছ ধরতে যাবি, কয় সমস্যা কি, মাছ তোকে মাছ ধরবো। তা আমি যে জায়গায় বন্ধু, ইফতেখার ভাইয়ের বন্ধু হলো কাজল, আর আমার নাম তো আমিনুল, আমি তো পাশাপাশি থাকতাম। তো কাজলের সাথে আগেও কিন্তু ইফতেখার ভাই মাছ ধরছে, ওই দিনের কিছু জানাই নাই, আমরা দুজন বাড়ি সম্ভবত আসতো মনে সুযোগ পায় নাই, আমি আইসা পড়ছি, আমি সাথে ছিলাম, এই কারণে রাস্তার মধ্যে দেখা হয়েছে। কয় ইফতেখার তুই আমার চিনস না, কয় না চিনি তো কাজল, বুঝলাম তুই তো এইভাবে তো কোনো সময় প্রোগ্রাম করে মাছ ধরতে আসস না, আজকে হঠাৎ করে রাস্তার মধ্যে, ঠিক আছে যদি যাইতে চাস যা। তো কাজল ভাই আমার কইতেছে যে তুমি আমার আমিনুল যে নিছো, আমিনুল কি ভয় পায় নাকি, তুমি কি ভয় পাও, আমি কেন ভয় পাওয়ার কি আছে, রাত্রেবেলা তো একটা আগের দিনে তো হারিকেন ছিল বড় হেজা ক্লেটের মতো, এরকম আলু থাকতো ভিতরে, এরকম আর কি অনেক আলু হইতো। তা আমার কাদল ভাই খালি ঠেলতেছে, আমার খালি পিছনে ধাক্কা দেয়, কয় যে হারিকেন এটা কিন্তু দরকার নাই, এটা কি আমি কাদল আছি না কি ইফতেখার, তুই আমার কি সন্দেহ করস, কয় না সন্দেহ করি না, তুই তো আগে পরে আমার সাথে মাছ ধরছ, তুই তুই এরকম বারে বারে, আমি গেলাম কানে কানে গেলাম যে ইফতেখার ভাইয়ের আমার কাছে সন্দেহ লাগতেছে, আসলে আমাদের কাদল কেন অন্য মানুষের রূপ ধরে আসছে, আমি তো এগুলি বুঝি, কারণ আমার সাথে আগে পরে আরো ঘটনা ঘটছে। কয় হইতে পারে, হারিকেন তোর সমস্যা কি, হারিকেন ছাড়া তো আমরা এদিকে গেলে অন্ধকারের মধ্যে আমার বর্ষা রাখতে হইব, জাল ফেলতে হইব, তারপরে কুচ দিয়ে মাছ দিয়ে দেখতে হইব, তুই বারে বারে হারিকেন এগুলো সরাইয়া দেশ, তো এরকম করতেছে। পরে আমি করলাম কি, কাদল বেডা নিকলাম, গেলে পিছন দিকে আমরা মানে তার দুই হারিকেন সে নিবে ফেলাইব। তো এক পর্যায়ে দেখলাম যে আমরা দুজনে, আমি ছিলাম আর ইফতেখার ভাই ছিল, হঠাৎ করে একটা বাতাস আসলো খুব জোরে, জোরে আইসা মনে করেন হারিকেন হাতের থেকে ঠাম করে পড়ে গেল, পড়ে গিয়ে তো হারিকেন গাছে নিববা। তো এখন গয়া নাটকাতে আমাদের কাছে মোবাইল ছিল, বাটন মোবাইল ছিল আগের দিনের, যে এখন এরকম আলু ছাড়া তো মাছ ধরা তো মুশকিল হয়ে যাবো শেষে। এরকম করার পরে তারপরে আমরা ওইখানে গেলাম পরে মাছ ধরছি, মাছ পিছন দিয়ে মাছ রাখছি, মাছ মোটামুটি ভালোই তেলাপিয়া মাছটা সহ গুড়া মাছ টুনো মাছ ভালোই ধরছি। তা আমি ছিলাম উপরে আর ইফতেকার ভাই নিচে নেই, এরকম দিদিরা ট্যাটা দিয়ে বসা দিয়া এরকম মোবাইলের বাটন দিয়ে কি করবো, হারিকেন তো ফালাই দিছে ভেঙে গেছে, এখন আর আলু তো জ্বলানো যায় না, এরকম এরকম করছে। করার পরে যে দেখে আমি কি মাছ ধরছি, আমি কই ভাই আপনি খালি একলা মাছ ধরবেন, আমিও না, আমি কই তুই পারলে আয়, তুই তো এইগুলি আর কাদা টাদা নামতে চাস না, তোর একেবারে গেলি তোর কাছে ঘৃণা লাগে, আমি কই না দেখতে তো দাদা মাছ আমার কাছে ভালো লাগে, আমিও বুঝি না কিছু মাছ আমি ডুলাই মেঝে রাখা গামছা মেঝে গামছা দিয়ে এরকম ঢেকে রাখছি, আমি কই ভাই এক কাম করি দেখি মাছগুলি আবার আসে কিনা, ওমা গিয়ে দিই মাছ একটাও নাই, একটা মাছ নয় সব ডুলা খালি ডুলা বলতাম আমি, জানো আমাদের আগের দিনে যে মাছ রাখতাম ঝুড়ির মতো বেতের বাঁশের এইগুলো আমরা ডুলা বলতাম আর কি, ডুলা আমি দিয়ে একটা মাছও নাই, আমি কে ভাই কি হয়েছে কয় কি ইফতে করে মাছ তো নাই, মাছ তো সব কেড়ে দিন উদাও কেড়ে লইলো, কস কি এতক্ষণ করছে কাদার মধ্যে এরকম বাড়াবাড়ি করিয়া মাছ ধরলাম এখন মাছ নাই, আমি কই যে না এরপরে মনে করেন কে জানি কইতাছে এখন পিছন থেকে মানুষ সুনুষ দেখা দেয় না, যত মাছ ধরবি এত মাছ খাইয়ে ফেলাম, আমি কই কে আমি কইতেছি আমি এবং ইফতিকার ভাই দুজনে মিলে আলোচনা করতেছি যত মাছ ধরবি এত মাছ খাইয়ে ফেলাম, ওই লোকটা বলতেছে তো এখন এতে এটা করার পরে মনে করেন যে এরকম রাগারাগি কয় না আমার আমি কি মাছ তো তুই খাই আর কত আর মাছ দেওয়া যাবে না, বাসার দিনে তো কষ্ট করে লুকুচুকি করে আসছে এখন তুই মাছ খাইয়ে ফেলাবি তা বাসার দিনে নিয়ে দাম কি, এগুলি করে করে পরে দেখি যে আইসা আমার এক থাপ্পর মারলো, এক ডাকা মূল্য এক লুক একটা এরকম এটা কিরকম গায়ের মধ্যে লুম এরকম বিশ্রি গন্ধ বাড়িতেছে, এই অন্ধকারের মধ্যে রাত্রে আইসা এটা আইসা কাদল ভাই ইয়া ইফতিকার ভাইয়ের সাথে হাতাহাতি মারামারি, সাথে আমি চিন্তা করলাম এখন জীবন যাইতেও পারে থাকতেও পারে, আমি এখানে দুইজন থাকলে সাহস পাইলাম, দুইজনে মিলেও তার সাথে আমরা পারি না, হাতাহাতি মারামারি কাদা মধ্যে দস্তা দস্তি এই করতে করতে মনে করেন আমি দুজনকে কাবু করিয়া ফলাইছে, শেষে দিয়া কইলো আমি এবার দূরাদূর জানতাম তাড়াতাড়ি পানির মধ্যে এই অবস্থায় ময়লা পরিষ্কার করে আমি একটু শরীরে একটু ফ্রেশ করলাম করে দোয়া টোয়া পড়লাম, হ্যাঁ তো ইয়া তো ইফতিকার ভাই তো আর দোয়া টোয়া পরে নাই মনে থাকে নাই বা ভয়ের কারণে কোনো কিছু হয়েছে এগুলি করে নাই, তো উনারা যদি ইচ্ছা মতো কিলাইতেছে আমার পাশে আর আসতে পারে না, তো এইগুলি করে করে তারপরে দেখি যে মনে করেন পিছনের থেকে এক ঘরের থেকে আওয়াজ দিতেছে বাঁচা বাঁচো, আমার সম্ভবত আর একটা মেয়েরে তারা নিয়ে আসছে, আর একটা মেয়েরে একটা বেড়া ঘরের মধ্যে তারা নিয়ে আসছে ওই তার সাথে এরকম করতেছে, পরে আমরা ইয়া করলাম খুব তাড়াতাড়ি করলাম যে না তাড়াতাড়ি এখানে আজকাল মাছ ধরুন লাগবো না তাড়াতাড়ি জীবন বাঁচাই, পরে আমি বললাম যে ভাই এই দোয়াগুলি আপনি পড়েন, পড়ার পরে আল্লাহর রহমতে আদান টাদান দিল, তারপরে ওর চলে গেলো, চলে যখন আগে বললো যে আজকে ওই যে আমিনুল থাকে আমিনুল কি তোমার আমল করে তোমার লোকে ভালো একটু নিয়ে আসছো বুঝছো, আর তুমি এগুলি না এই জন্য আমিনুল তোমার একলা পেলে তোমার দিন আমি শেষ করে দেবো ঠিক আছে, তুমি সাবধানে থেকো ঠিক আছে, আমার মাছটা দিলে আমি তোমার শেষ করে দেবো, এই ঘটনা পরে আসলো আমগো দুজনে বাসায় আসার পরে অনেক জ্বর হলো ঠিক আছে, 11-12 দিন জ্বরে ভুগছি, ভুগার পরে মোটামুটি কবির দেখা তেল পরে পানি পরে আমিও দিছি ইফতিকার ভাইও খাইছে খাওয়ানোর পরে মোটামুটি সুস্থ, আপাতত মাছ ধরার মিশন আমাদের বন্ধ ছিল, পরে অবশ্যই ইফতিকার ভাই ধরছে আমি আর যাই না এই সমস্ত কাজে বিভিন্ন ঝামেলার কারণে, এই হলো আমার ভাই তৃতীয় ঘটনা।
অলরাইট, এবং আমরা সর্বশেষ ঘটনাটা শুনছিলাম আমিনুল ভাইয়ের এবং মাছ ধরা রিলেটেড ঘটনা, এবং এরকম ঘটনা আমরা ইতিপূর্বেও যখন শুনেছিলাম এবং তখনও কিন্তু একই ধরনের এক্সপেরিয়েন্স আমাদের হয়েছিল, এবং এই ধরনের ঘটনাগুলো কিন্তু সচরাচর ঘটছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, ঢাকার বাইরের বিভিন্ন জায়গায়। যেমনটা হচ্ছে ইয়াসনা আছেন আমাদের সাথে, জ্যোতি বলছেন তার কাছেও বেশ ভালো লাগছে আজকের ঘটনাগুলো, যেমনটা হচ্ছে মমিন ভাই আছেন আমাদের সাথে ফার্মগেট থেকে তিনি শুনছেন এবং ফেসবুক লাইভে ছিলেন তিনি, ভেরি গুড। আছেন আমাদের সাথে ডক্টর আতিক, নাইট ডিউটি করছেন এবং হসপিটালে একা, এবং তার হসপিটাল লাইফেও বেশ কিছু হরর এক্সপেরিয়েন্স আছে এবং তিনি রেজিস্ট্রেশনও করেছেন, বাহ চমৎকার। সো আগামী পর্বে যদি আপনি এখানে আসতে চান তার জন্য ঝটপট করে রেজিস্ট্রেশনটা করে ফেলুন, মোবাইলের SMS অপশনে যে টাইপ করুন RBS, তারপর নাম, লোকেশন, প্রফেশন পাঠাবেন 26969 নম্বরে, এবং আগামী পর্বে যদি আপনি আসতে চান তার জন্য যেটা করতে হবে RBS নাম লোকেশন প্রফেশন পাঠাতে হবে 26969 নম্বরে, এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবেন। এবং যদি এখন গল্পগুলো কেমন লাগছে বা ঘটনাগুলো কেমন লাগছে সেই ফিডব্যাকটা জানাতে চান সেক্ষেত্রে যেটা করবেন ঝটপট করে JFM স্পেস দিয়ে নাম লোকেশন তারপর কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। দেলোয়ার ভাই বলছেন তিনি আছেন আমাদের সাথে এবং চট্টগ্রাম থেকে তিনি শুনছেন এবং অ্যাপের মাধ্যমে কিংবা ফেসবুক লাইভে সবসময় থাকেন আমাদের সাথে, বিউটিফুল। সুমাইয়া আছেন আমাদের সাথে, তাসকিন আছেন আমাদের সাথে, তিনি জয়েন করেছেন ফরিদাবাদ থেকে তিনি শুনছেন। আছেন আমাদের সাথে এই মুহূর্তে হিমেল এবং তিনি শুনছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি তিনিও ফেসবুকে অলরেডি জয়েন করেছেন এবং লাইভ দেখছেন এবং শুনছেন আমাদেরকে। যাচ্ছি আমরা আজকের তৃতীয় যে অতিথি তার কাছে এবং তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম ভাই, কি নাম আপনার?
ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ আলমগর হোসেন, আমি বাগানবাড়ি থেকে আসছি, মাদারটেক বাগানবাড়ি।
চমৎকার, আপনার প্রথম ঘটনাটা শুনতে চাই।
জি, আমি সেই ঘটনাটা এখন বলবো, তবে আমার আগে একটু 10 সেকেন্ড কথা বলতে হবে। সেটা হচ্ছে আজকে এখানে আসছে আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে আপনাদের এই জাগো এফএম এর ভৌতিকতাটা শুনে ও রেজিস্ট্রেশন করছে, আমি রেজিস্ট্রেশন করি নাই।
আপনার মেয়ের নামটা কি?
ওয়াসানাত মৃধা।
ওয়াসানাত মৃধা, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং খুব ভালোবাসা, সবসময় আমাদের সঙ্গে এভাবেই থেকো এবং খুব ভালো একজন মানুষ হও, বাবাকেও ছাড়িয়ে যাও, অনেক দোয়া তোমার জন্য। আমরা প্রথম ঘটনাটা শুনছি।
আমার প্রথম ঘটনাটা হয়েছে, আমি এই ঘটনাটা বলবো, মানিকদা, ঢাকার মানিকদা কাঠের পোল থেকে এখানে একটা কবিরাজ ছিলেন। তো আমার এক বন্ধু, ওর নাম ছিল রাসেল, তো রাসেল একটি বিপদে পড়ে। বিপদে পড়ার পরে তো এই কবিরাজের সন্তান আমরা পাই। এই সন্তান পাওয়ার পরে আমরা ওই কবিরাজের কাছে যাই। তো কবিরাজকে সবকিছু ভেঙে পড়ার পরে ওই কবিরাজ কিছু টাকা চায়, টাকাও দেওয়া হয়। কিন্তু কবিরাজ আমাদেরকে ঘুরাচ্ছে আজকে কালকে, আজকে কালকে, এভাবে অনেক দিন আমাদেরকে ঘুরালো। তো এক সপ্তাহ পরে আমি খুব মানে জেদ করে গেলাম কবিরাজের এখানে। যাওয়ার পরে তখন অবশ্য এটা সালটা হয়েছে আপনার 2001-2 এর দিকের ঘটনা আমি বলতেছি, তখন পাকা ছিল না, কাঠের ছিল, ভাঙা কাঠের ছিল আপনার এই কাঠের পোলটা, যদি এখন পাকা হয়েছে, মেঠো মানে মাটির রাস্তা ছিল, পাকা হয় নাই। তো আমরা যাওয়ার পরে ওখানে বললাম যে বাসায় কেউ আছেন? তো সম্ভবত ওনার মেয়ে বের হয়েছে। তো মেয়ে বের হওয়ার পরে মেয়ে বলল, আম্মু তো বাসায় নাই, আম্মু খলাপাড়া গেছে আমার নানুর বাসায়। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমার নানুর বাসায় দাও, তোমার নানুর বাসায় যাব। তো বলতেছে, দেখেন আপনাদেরকে তো আমি চিনি না, আমি কই, আমরা তো একটা কাজের জন্য আসছিলাম, সে আমাদেরকে ঘুরাইতেছে, টাকাও দিয়েছে কিন্তু আমাদের কাজ হচ্ছে না। তো আমি খুব রেগে গেছি আর কি। তো তখনই দেখলাম যে প্রায় সন্ধ্যার আগ দিয়ে চালের উপরে একটা বিড়াল, একটু বড় সাইজের বিড়ালটা, কালো একটা বিড়াল। তো মেয়ে বলতেছে, দেখেন আপনি যাবেন, যান, সমস্যা নাই, আমার আম্মা জেনে যাবে আপনি গেলে, তবে এইভাবে কথা না বলাটাই ভালো। তো আমরা এতটা আসলে তখন মানে বুঝতে পারিনি যে আমাদের জন্য পরবর্তীতে কি অপেক্ষা করতেছে। তো মেট্রো ফোর তখন হাঁটার পথ আর কি, গাড়ির পথ না। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, দুই ধারে ধান ক্ষেত বা কচুরি পানা, জঙ্গল, তখন এতটা উন্নত হয় নাই মানিকদা, তারপর দক্ষিণ এতটা উন্নত ছিল না, অন্যত জায়গা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, তো ওইখানে মানিকদা ক্লাব নামে একটা জায়গা আছে, এটা তার ডাইন দিক দিয়ে নতুন একটা রোড হয়েছে, বর্তমানে অবদা রোড, এখানে সবাই ঘুরতে যায়। তখন এটা ছিল একবারে মাটি, নিচু জায়গা, পানি ভরা থাকতো। তো যখন আমরা এই তিন রাস্তার মোড়ে গেছি, তো আমরা যাব মস্তমাঝি, মস্তমাঝি। তো রাস্তা চিনতেছি না, যেহেতু ওদিকে তেমন একটা যাওয়া হতো না। তো হঠাৎ করে দেখলাম মাগরিবের, হ্যাঁ মাগরিবের আজান দিছে তখন, মাগরিবের আজানের পরেই দেখলাম যে ওইখানে একটা লোক, ওইখানে আবার একটা ছোট খালের মতো আছে, ওইখানে মাছ ধরতেছে। তো চিন্তা করলাম যে ওনাকে ডাক দেই। তো ওনাকে ডাক দিলাম, চাচা একটু শুনবেন, কিন্তু চাচা আমাদের কথাটা শুনতেছে না, চাচা একটু শুনবেন, কিন্তু আমাদের কথাটা শুনতেছে না। তৃতীয়বার আমি বললাম, কি চাচা আপনার কি কানে সমস্যা? তখন সে আমাদেরকে মানে বলল, আমার কানে কোনো সমস্যা নাই, শুনতেছি বলো। তাই আমি বললাম, চাচা আমরা তো মস্ত মাঝি যাব, আমরা এই পথটা চিনতেছি না, আমরা কোথায় যাব, কিভাবে যাব? কয়ে আপনাকে কি মরার ইচ্ছা হয়েছে এই মাগরিবের পর দিয়ে এখান দিয়ে হাইটা যাইতেছেন, এখান দিয়ে হাইটা যাবেন এই মেটো রাস্তা দিয়ে, মাটির পথ দিয়ে? আপনার তো মেন রাস্তা গেল পারতেন। আমি চাচা এখন চলে আসছে, কি করার আছে? তো চাচা একটু হাসলো, তো বলল, ঠিক আছে, এই সোজা যা সামনে একটা মোড় পাবেন, মোড় দিয়ে বাম দিক দিয়ে গেলে আপনাদের সময় কম লাগবে, আর ডাইন দিক দিয়ে গেলে এখানটা সময় বেশি লাগবে। তো আমরা ঠিক ওইভাবে হেঁটে হেঁটে সামনে যাচ্ছি। তো এর ভিতরে একটু জিনিস খেয়াল করলাম যে ওই যে বাসার চালের উপরে যে আপনার কালো বিড়ালটা, বড় যে দেখেছিলাম বিড়ালটা, সেরকম একটা বিড়াল, কিন্তু এখন এটা কুকুরের সাইজ, এখন এটা বিড়ালের সাইজ না, কুকুরের সাইজ। তো আমাদের পিছু পিছু, তো একটু ভয় লাগতেছে, সন্ধ্যার পরে অন্ধকার, তখন এতটা বিদ্যুৎ ওইখানে ছিল না, দুই এক জায়গায় কুপি বা হারিকেন, বিদ্যুৎ তখন ওইভাবে আসে নাই। তারপর আমরা সামনে হেঁটে চলছি, হেঁটে চলছি, কিন্তু সামনে যাওয়ার পরে ছোট একটা মানে ইয়ের মতো, যে এটাকে গ্রাম দেশে আঞ্চলিক ভাষায় বেড়া বলে, যেটা পানি থাকে পার হয়ে যেতে হয়। তো আমরা ওইটা পার হইতেছি, কিন্তু আমার বন্ধু রাসেল কি করলো তখন ওইখানে শুধু শুধু কোনো কিছু নেই পড়ে গেল। তো পড়ে যাওয়ার পরে আমি ওকে টেনে তুললাম, বললাম কি রে কোনো কিছু না, তুই কিভাবে পড়লি? কই মনে হয় কেউ ধাক্কা মেরে ফেলে দিছে। আমি বললাম যে ফাইজলামি করিস না, এটা এইভাবে বললে আমিও ভয় লাগে, এভাবে বলার দরকার নাই। তো সামনে যাচ্ছি, তো আমি সাহস দেওয়ার জন্য বলছি, দোস্ত এই মুহূর্তে যদি ঝালমুড়ি হইতো খেতে ভালো লাগতো, একটু ঝাল ঝাল হইতে খেতে ভালো লাগতো। তো হঠাৎ করে মিনিট দুয়েক পরে দেখলাম যে একটা ঝালমুড়ি আর আসতেছে। তখন মাথায় এটা খেলে নাই যে এইখানে সন্ধ্যার পরে লোক থাকে না, কিন্তু এখানে ঝালমুড়িওয়ালা কোথাতে আসবে? তো জাস্ট দশ টাকা পাঁচ টাকা ঝালমুড়ি কিনলাম। তো ঝালমুড়ি খেয়েছি, কিন্তু ঝালমুড়ি স্বাদটা ঠিক ঝালমুড়ির মতো লাগতেছে না। মুখে দিচ্ছি কিন্তু মানে আমরা যে ঝালমুড়ি খেলে যে একটা ফিলিংস আছে বা মুখের ভিতরে কিছু আছে এরকম কিছুই পাচ্ছি না। মনে হয় যে মুখে দেওয়ার সাথে হাওয়ায় মিঠার মতো হাওয়া হয়ে যেতেছে এরকম। যাক, দুই বন্ধু ফাজলামি করে আবার সামনে যাইতেছি। তো সামনে যাওয়ার পরে এখানে অনেক জায়গায় দেখা যায় যে ওই যে ডেজারে যে বালু ভরাট করে, তো সামনে একটা জায়গা আছে যে আপনার ওই পাইপ দিয়ে যেতে হবে, অন্ধকারে তেমন একটা দেখা যাচ্ছে না। তো আমার বন্ধু বলছে, দোস্ত চলো ফিরা যাই। আমি কই না, এত দূর যখন আসছি এখন আর ফিরে যাওয়ার কোনো পথ নেই, সামনেই যাব। তো সামনে গেলাম, সামনে যাওয়ার পরে এখন দেখতেছি যে আমরা যখন ওই যে পাইপটা পার হব তখন দেখলাম সেই মানে বিড়ালটা কুকুরের নাই বড় আমাদের সামনে, কিন্তু অবিকল বিড়াল, কিন্তু তার সাইজটা হয়ে গেছে কুকুরের মতো। তো সে মানে দুই একবার মানে মেও মেও করতেছে এরকম একটা কিছু। তো বলতেছি যে যাই হোক আমাদের সামনে যেতে হবে, একটু ভয় লাগতেছে, দুয়া দূর করতেছি। তো সামনে যাওয়ার পরে আমরা বামে গেছি, কিন্তু কিভাবে যে আবার ডাইন দিকে মোড় নিছি আমরা বলতে পারবো না। তো সামনে একটা কি বলে এটাকে মাটির ছোট একটা রাস্তা, এটা পার হয়ে সামনে যাইয়া তখন দেখলাম যে একটা কবরস্থান, বর্তমানে ওইটা এখন মানিকদা কবরস্থান, সরি বাইকদা কবরস্থান বলা হয় ওইটাকে, ওইটাও মাটির রাস্তা, বাইকদা কবরস্থান বলা হয়। ওইখানে যা দেখি যে একটা মহিলা, তো মহিলাটার উচ্চতা সর্বোচ্চ 7 থেকে 7.5 ফিট হবে, তার বেশি হবে না, মানে একটা আইডিয়া করলাম আমরা। তো উনি এমন ভাবে আমাদের দিকে তাকায় আছে যে অনেক বছর ধরে আমাদেরকে সে চিনে। তো ওইখানে যাওয়ার পরে সে বলতেছে যে এই আলমগীর, মানে আমার নাম ধরে বলতেছে, এই আলমগীর তোরা এখানে কেন? তা আমি হঠাৎ করে মানে ভয় পেয়ে গেছি, কি রে এখানে তো কেউ আমাকে চিনার কথা না, বা এইখানে আমাকে কেউ চিনেও না জানেও না এরকম একটা অবস্থা। তা আমি বললাম, আন্টি আপনি আমাকে কিভাবে চিনেন? কই তুই আলমগীর না, তুই বাসে বাড়ি গেছিস, তোর খুব সাহস না, তুই হুমকি দেস, তুই চিনা নিবি মহিলারে না, তোর কাজ হবে না, যা তুই চলে যা। তা আমি বললাম, আন্টি সম্ভবত আপনি ওই আন্টি, তো আপনি এখানে আসছেন, আমরা তারা খলাপাড়া যেতেছি, মস্তমা যেয়ে খলাপাড়া যাবো, আপনার বাসায় যাবো, ঠিকানা নিচ্ছি, কই যেতে হবে না, তুই চলে যা। তো হঠাৎ করেই মানে কিছু বোঝার আগেই তাকে আর দেখতেছি না, এই ভিতরে আরো ভয় আমাদেরকে আঁকড়ে ধরে। তো সামনে যে আরো কিছু হবে সেটা আমরা বুঝতে পারতেছি না যে সামনে কি হইতে যাচ্ছে আমাদের সাথে। ঠিক আমরা ওই কাদা মাটি পাড়াইয়া আমরা সামনে বাড়তেছি, সামনে বাড়তেছি, সেই কু মানে বিড়ালটা আমাদের সাথেই আছে, আকপিস না, হয়তো 10 হাত আকপিস আমাদের সামনেই আছে। তো হঠাৎ করেই মনে হইল যে আমাকে কেউ ধাক্কা মারলো। তা আমি রাসেলকে বললাম যে রাসেল আমার মনে হয় তুই আমার ভুল করে ধাক্কা দিয়েছিস, দোস্ত এমনি ভয় দেখাইস না, আমরা ভয়ের মধ্যে আছি আর ভয় দেখাইস না। কই দোস্ত না ভয় দেখাইতেছি না, আমরা আমাদের মতোই হাঁটতেছি। তো আরেকটু সামনে বাড়ছি, তো সামনে যাওয়ার পরে আবার মনে হইল কেউ আমাকে ধাক্কা মারছে। তো এরকম 2-3 বার হওয়ার পরে আমি রাসেলকে একটা চড় মারি যে তুই কি আমাকে ভীতু পাইছস, তুই আমাকে ভয় দেখাইছ, আমি একটা ঠাড়ে একটা চড় মারি ওরে। কই দোস্ত না আমি তোমাকে মারতেছি না, এরকম ধাক্কা আমিও পাইতেছি, আমাকে মনে হইতেছে কেউ আমাকে চর মারতেছে এরকম। আমি কই না দোস্ত সামনে বারো, সামনে বারো। তো আমরা সামনে মারতে মারতে আমরা সামনে বাড়তে বাড়তে আমরা মেহেন্দিপুর বর্তমান যে হাইওয়েটা স্টপ কোয়ার্টার থেকে আপনার রামপুরা ব্রিজ হাইওয়েটা এইখানে একটা মাঝখানে জায়গা আছে মেহেন্দিপুর, আমরা মেহেন্দিপুর উঠছি ওই মাটির রাস্তাগুলো ইয়া করে। একবারে অন্ধকার, তখন এইভাবে রাস্তাটা হয় নাই, হয়তো পাথর মতো ফলায় রাখছে, রাস্তা হয় নাই, গাড়িগুলো তেমন একটা চলে না, কাকপাড়া দিয়ে যে রাস্তাটা গেছে। তো আমরা ওই রাস্তা ধরে হাঁটতেছি, তো যাওয়ার পথেই সামনে এক লোকের সাথে দেখা যায়, চাচা আমরা তো খলাপাড়া যাব, কোন পথে যাব? কই বাবা এই রাস্তা তো সন্ধ্যার পরে ডাকাইতের ভয় আছে, অনেক কিছুর ভয় আছে, তোমরা এই অন্ধকারে যাবা? ঠিক আছে যাও, সামনে যা দেখবা 3 রাস্তার একটা মোড় আছে, তোমরা ডাইন দিকে যাবা। ঠিক আছে, তো আমরা হাঁটতাছি, কিন্তু সামনে যাওয়ার পরে আমরা তো মানে এরকম একটা সিন দেখার জন্য অপেক্ষা আমরা করতেছিলাম না। তো সামনে দেখতেছি একটা গাছ, তো গাছের ডাল থেকে কে যেন আম খায় আম ফলাইতেছে এবং পাওনা রাইতেছে কিন্তু মাথাটা দেখা যাচ্ছে না। তো আমার বন্ধু তখন খুব ভয় পাইতেছে এবং আমরাও দুজনে খুব ভয় পাইতেছিলাম, একসাথে ভয় পাইতেছি। তো ভয় পাওয়ার এক প্রকার, তখন কি করলাম দুয়াদুর প্রতি, কিন্তু দুয়াদুর তো আমাদের মুখে আসতেছিল না, এরকম একটা অবস্থা, একটা কান্না করতেছি আমরা, এরকম একটা পরিস্থিতি, বা কাউকে ডাকতেছি কোনো হেল্প পাইতেছি না, আশেপাশে বাড়িঘর আছে কিন্তু কারো হেল্প পাইতেছি না। তো এর ভিতরেই হঠাৎ করেই সামনে একটা লোক, মানে নিচে সে ওই শাড়ি পরা অবস্থায়, মানে সাদা যে শাড়িটা পরা মহিলাটা দেখছিলাম এরকমই, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। তো আমরা বললাম যে আন্টি আমাদেরকে একটু হেল্প কর, আমরা বিপদে পড়ছি। তোদেরকে তো আগেই বলছিলাম যে তোরা যা লাভ হবে না, তোদের কাজ হবে না, লাভ হবে না যায়া, কিন্তু তোরা আমার কথা শুনস নাই। তো ঠিক আছে আন্টি, এখন আমরা যখন এতদূর চলে আসছি আমাদের যেতে হবে, আমার বন্ধুর খুব বিপদ, ওর কাজটা যদি এই কবিরাজ না করে আমরা খুব বিপদে পড়ে যাব, কারণ ওর মা খুব অসুস্থ, আমরা টাকাও দিছি। কয়ে ঠিক আছে তোরা ডাইন দিক দিয়ে যা। ঠিক আমরা ডাইন দিকে ওইখানে দুর্গাপুর হিন্দুপাড়া ওইটা দুর্গাপুরের ভিতরে ঢুকছি আমরা, মানে মস্তমাঝি দিয়ে আমরা দুর্গাপুরের ভিতরে ঢুকছি। তো ঢোকার পরে ওইখানেও মাটির রাস্তা, কোনো আলো নাই, অন্ধকার। তো আমরা ঠিক হাঁটতেছি, তো হাঁটার পরে সামনে মনে হলো সেই যে বিড়ালটা আমরা দেখছিলাম, সেই বিড়ালটা কুকুরের নেয়, কিন্তু ও একা না, ওর সাথে আরো তিন থেকে চারটা, এরকম আরো তিন থেকে চারটা বিড়াল, খুব বড় বড়। তো ঠিক আছে এখন আমরা সামনে বাড়তেছি না সাহস করে, মানে সামনে যে যাব সামনে বাড়তেছি না সাহস করে। এখন মনে হইতেছে যে চতুর্দিকটা আমাদের ঘিরে ধরতেছে। তো এর ভিতরে একটা বিড়াল এসে কি করলো, আমার বন্ধুটার পায়ে একটা খামচি বসালো, মানে এভাবে খামচি বসালো পায়ের মধ্যে। তো ও চিৎকার দিল, ও চিৎকার দেওয়ার সাথে সাথে ও পড়ে গেছে এবং পরে অজ্ঞান হয়ে গেছে। এখন আমি একা মানে হাওমাও করে কাঁদতেছি, আসলে কি করব। তখন মানে ফোনের যুগ না যে ফোন দিয়ে কাউকে ডাকবো, বা এমন কিছু ফোনের যুগ না, তো মানে আমিও কাঁদতেছি। তো এখন আমি দেখতেছি যে আমার চতুর্দিকটা ওই বিড়ালগুলো, বড় বড় সাইজের বিড়ালগুলো মানে ঘিরে ধরছে, আর এমন ভাবে মানে মেউমু করতেছে যে আমি কিছু বুঝতে পারতাছি না। সেই মুহূর্তে আমার পায়েও একটা খামচি দিয়ে দিল। এখন ভয়ে আমি দৌড় দিছি, ভয়ে দৌড় দিয়ে এখন ক্ষেতের ধান খেত ছিল, ক্ষেতের মধ্যে পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে গেছি, পরে আর কিছু বলতে পারবো না। কিন্তু যখন জ্ঞান ফিরলো তখন এশারার আয়োজন দেয়, তখন দেখলাম যে কিছু মসজিদের মুসল্লি আমাদেরকে তুললো। তোলার পরে আমাদেরকে সবকিছু জিজ্ঞেস করে, তো বললাম কয় বাবা তোমরা তো এসে ভুল করছো, তো বুঝতে পারছি তোমরা এখানে একটা কবিরাজ বাড়ি আছে এখানে আসছো, কিন্তু তোমরা এর কাছে কেন আসছো, এরা তো এখন পাবা না, আমি ওনাকে খুব দরকার। তো যাই হোক আমাদেরকে ওনা শেষ পর্যন্ত ওই জায়গায় নিয়ে গেছে এই ভিজা পড়া অবস্থায়। পর ওই মহিলা আমাদেরকে খুব গালাগালি করলো যে আমরা তো বলছি আমার বাসাতে বলেছে আমাকে আসলে পাবা না, আমার কাছে আসা দরকার নাই, তোমরা কেন আসছো, কারণ আমার জিনগুলো আছে এখানে, আর আমাকে সব খবর দিছে, তোমাদের তো বিপদ হইতে পারতো। পরবর্তীতে আমরা সেই রাত্রে আসি নাই, রাত্রে আমরা ওই জায়গায় ছিলাম, সকালবেলা আমরা ওই জায়গা থেকে আমরা চলে আসি আমাদের এলাকায়। এটা ছিল ফার্স্ট ঘটনা।
অলরাইট, আমরা তৃতীয় ঘটনাটা শুনছি, প্রথম তৃতীয় গেস্টের প্রথম স্টোরিটা শুনছিলাম, বাট রাইট নাও একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পরে যখন ফিরছি তখন বাকি কথাবার্তা হচ্ছে, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাডা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
ভাষায় করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bashai kora alur sathe. Spicy seasoning er twist helo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit.
আরো একটাবার স্বাগত আপনাকে চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাডা এবং যারা শুনছেন এবং দেখছেন এই মুহূর্তে স্বাগত প্রত্যেককে। লাবণী রয়েছেন আমাদের সাথে এবং তার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে আজকের গল্পগুলো এবং একই সঙ্গে আরো অনেকে রয়েছেন, যেমনটা হচ্ছে রাকিব বলছেন তিনি আছেন আমাদের সাথে, তৌসিফ বলছেন তিনি শুনছেন, আচ্ছা কমলাপুর থেকে আছেন আমাদের সাথে আশিক এবং আশিক ভাইয়ের কাছেও বেশ ভালো লাগছে ঘটনাগুলো। খোকন বলছেন তিনি আসতে চান পরের পর্বে, হ্যাঁ পরের পর্বে আসার যে প্রসেস সেই প্রসেসটা আপনাকে মনে করি দিতে চাই, যদি আপনি আসছে পর্বে আসতে চান এই ভূত স্টুডিওর মঞ্চে তবে যেটা করবেন মোবাইল ফোনের এসএমএস অপশনে যে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম আপনার লোকেশন এবং আপনার প্রফেশনটা লিখে পাঠিয়ে দিবেন 26969 নাম্বারে। আবারও বলছি RBS নাম লোকেশন প্রফেশন লিখে পাঠাবেন 26969 নাম্বারে। চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। তো প্রাণ পটাটা কি চিপস নাকি বিস্কিট, এই মজার কনফিউশনটা এখন অবধি আমার মধ্যেও চলছে। তো আপনি খাবেন এবং খেয়ে ডেফিনেটলি আমাকে জানাবেন যে আপনার কি মনে হচ্ছে এটা কি চিপস নাকি বিস্কিট। তো চিপস হোক বিস্কিট হোক খেতে কিন্তু খুব মজা, তো খেতে খেতে শুনতে থাকুন আজকের ভূত স্টুডিও। তো আলমগীর ভাইয়ের কাছে আমরা আবারও যাচ্ছি তার যে দ্বিতীয় ঘটনা এবং সর্বশেষ যে ঘটনাটা সেই ঘটনাটা এখন আমরা শুনবো, চলুন ঘটনাটা শোনা যাক।
হ্যাঁ, এবারের ঘটনা হচ্ছে আপনার গোন নদীর উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি পাঁচ বন্ধু। তো তার ভিতরে আমার একটা বন্ধু মারা গেছে, যে বন্ধু এখানে ছিল তার নাম হচ্ছে আমল পাপ্পু, তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তো আমরা সদরঘাট থেকে যথারীতি সদরঘাট থেকে আমরা একটি লঞ্চে উঠি, তো লঞ্চে ওঠার লঞ্চ ছেড়ে দেয় তখন সন্ধ্যা ছয়টার দিকে লঞ্চ ছেড়ে দেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার গোন নদী। তো লঞ্চ ছাড়ার পরে রাত্রে দুইটার দিকে বা দেড়টার দিকে লঞ্চ গাড়ি ভিড়ে, তো ভিড়ার পরে ওইখান থেকে আবার আপনার একটা ট্রলারে করে যেতে হয়। তো গ্রামটার নাম ছিল চানসি, হ্যাঁ গ্রামটার নাম ছিল চানসি, এটা আমার মনে আছে, সেটা বলতেছি 2002 এর ঘটনা। তো রাতে দুইটা বা দেড়টা বা দুইটার দিকে যখন আমরা ওই লঞ্চ ঘাটে নামি, লঞ্চ ঘাটটা ছিল শ্মশান নিরাপত্তা, দুই একজন লোক আছে তারা ঘুমাইতেছে আর কি, যারা কুলি মজুরের কাজ করে তারা ঘুমাচ্ছিল তখন সেখানে। তো বুঝতে পারতাছিলাম না আমরা আমরা কিভাবে যাব, বুঝতে পারতাছিলাম না। তো আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু এখানে ব্যানও দেখতেছি না কিছু দেখতেছি না, আমরা ধান ক্ষেতের পাশ দিয়ে মানে নদীর পাশ দিয়ে আমরা যাব, এরকম একটা সিদ্ধান্ত নিলাম। তো আমরা পাঁচ বন্ধু মিলে আমরা ওইভাবে আর কি হাঁটতেছি, যেমন কথা তেমন কাজ, ওইভাবে আমরা হাঁটতেছিলাম। তো হাঁটতে হাঁটতে যাওয়ার পরে আমরা পাশে দেখলাম মরিচ ক্ষেত, ওই যে কাঁচা মরিচ মরিচ ক্ষেত বা আর অন্য কিছু ছিল। তো যাওয়ার ওইখান থেকে যাচ্ছি, তো যাওয়ার পরে আমাদের কাছে কেমন জানি একটু চান্দিরাস ছিল, অনেক কিছু দেখা যেতেছিল এই জায়গাতে। তো যাওয়ার সময় আমরা হঠাৎ করেই ফিল করলাম, যে কিছু শব্দ আসতেছে সামনে থেকে না পিছে থেকে, এটা গেস করতে পারতেছিলাম না, শব্দ আসতেছে। আবার হঠাৎ করেই না কে যেন মাথার ভিতরে চাটি মারতেছে, হঠাৎ করেই। তো চাটি মারতেছে, তো আমরা ভাবতেছি হয়তো বা আমাদের বন্ধুরা এটা শয়তানি করতেছে আমাদের সাথে। তো ওইখানে একটু মানে বুঝের ভিতরে আমি ছিলাম বা একটু ধর্ম মানি আমি ছিলাম আর আমার বাকি বন্ধুগুলো ছিল একটু অন্যরকম, তখন থেকে আর কি ওরা জাস্ট ডিজের মতো আর কি চলাফেরা করে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি বললাম দোস্ত তো এইভাবে কেউ শয়তানি করে না, নতুন জায়গা, যে কোনো সময় আমরা প্রবলেমে পড়তে পারি, আর রাত করে কেউ যদি আবার ডাকাত করে আসে বলে আমরা পাঁচজন আমরা কোনো কথাই বলতে পারবো না, এরকম একটা নতুন জায়গায়। তো হাঁটতেছি তো হঠাৎ করে আমার কাছে মানে আমাদের কাছে মনে হইল যে চাঁদের আলোটা ক্রমশই এটা অন্ধকারে রূপ নিতেছে এবং খুব বাতাস হইতেছে, তো একটু ভয় পাইতেছি, এত রাত্র খুব ভয় পাইতেছি। তো আমি আমার পূর্বের ঘটনায় বলছিলাম যে আপনার বিড়ালের মতো কুকুর দেখেছি সাইজের, ঠিক এখান বিড়াল না ঠিক কুকুর, খুব লম্বা ওই যে র‍্যাব স্কোয়াডে যেরকম কুকুরগুলো থাকে এরকম কুকুর, একটা দুইটা এরকম। তো আমরা অবাক হইলাম যে এই এত বড় কুকুর এইখানে কিভাবে আসে আর এত রাতে এখানে কুকুর কেন, কিন্তু ওই যে পিছে যে চাটি মারতেছে সেটা আমাদের সাথে ঘটতেছে, কখনো আমার সাথে কখনো পাপ্পুর সাথে কখনো হায়দারের সাথে এইভাবে হইতেছে, কিন্তু যখন সবাই আমরা এর সাথে মানে এরকম একটা অবস্থার ভিতরে তখন সবাই আমরা ভয় পেয়ে গেলাম যে আসলে কি হচ্ছে আমাদের সাথে, এটা অচেনা জায়গা। তো ওইখান থেকে দূরে একটা মানে ঘরের মতো আমি মন্দিরের মতো আর কি দেখা যাচ্ছে, যে উপরে আর কি গম্বুজের মতো আছে, কিন্তু তখন এটা আমরা ভাবি নাই যে এটা একটা মন্দির ছিল, এটা আমরা ভাবি নাই যে তো নতুন জায়গা। তো ভাবতেছি আমরা ওই জায়গায় যাব। তো এর ভিতরে এক পশলা বৃষ্টি, খুব ঠান্ডা, বৃষ্টির পানিগুলো খুব ঠান্ডা ছিল এবং শীতের মতো একটা অবস্থা, যদিও তখন পৌষ মাস, তখন হয়তো যে আপনার রসের সিজন এরকম। তো যাই হোক, আমরা সামনে বাড়তেছি, রাস্তা ফুরাইতেছে না, গড়ি দেখার উপায় নাই, এতটা অন্ধকার, মানে ও খেয়াল নাই, একটা ভয় ভীতির ভিতরে আমরা আছি। যদিও তখন তারুণ্য, 2002 সালে তখন বয়স আরো কম, একটু অন্যরকম ভাবে আমরা আছি, সবাই এনজয় করতেছিলাম, কিন্তু আমাদের কপালে যে এতটা দুর্ভোগ আছে সেটা আমরা বুঝতে পারি নাই। আমরা সামনে বাড়তাছি, তো এরকম একটা অবস্থার মধ্যে পড়ে গেছিলাম, সেই সময় ভাবি নাই যে সামনে আরো কিছু আছে। তো হঠাৎ করেই ঢিল, মানে ক্ষেতের যে মাটিগুলো, মাটি দিয়ে একটা ঢিল আসলো এবং ঢিলটা লাগলো আমার বন্ধু পাপ্পুর গায়ে এবং সে চিৎকার দিয়ে উঠলো, ওমাগো করে সে চিৎকার দিয়ে উঠল, কিরে কি হয়েছে দোস্ত, এই ঢিলটা যেন কে মারছে, আমাকে আশেপাশে কেউ নাই, হয়তো তুই হাতি নিয়ে বা ফাইলামি করতেছিস, না দোস্ত কসম আল্লাহর, ঢিলটা আমার গায়ে লাগছে, এ দেখ আমি খুব ব্যথা পাইছি। তো সামনে বাড়তেছি, তো ওই যে পূর্বে বলছিলাম যে নূপুরের শব্দ পাচ্ছে কিছু একটা আওয়াজ, সেই শব্দটাই আমাদের চারোদিকে ঘুরপাক খাচ্ছে, সেই শব্দটাই ঘুরপাক খাচ্ছে। তো হয়তো বলতেছি যে হয়তো বা আশেপাশে কোনো বাড়ি আছে, হয়তো নাচ গান করতেছে, এখানে প্রায় সময় অনেক জায়গায় এরকম হইয়া থাকে, গান বাজনা হয়তো হইতাছে, কিন্তু তখনও ভাবতে পারি নাই যে আমাদের অবস্থাটা সামনে আরো খারাপ হবে। চাটি মারা খেলাম এবং কি ঢিলা মারলো, ঢিলার ব্যথা পেলাম এবং কুকুরের ভয় তো আছে, সব কিছু মিলাইয়া যখন আমরা ওই জায়গাটায় পৌঁছাইলাম, ওই যে বলছিলাম যে মন্দিরের মতো, তো ওইটা সিঁড়ি আছে, 1 থেকে 6-7টা সিঁড়ি আছে। তো সিঁড়ি এখানে গেলাম পরে এখন কুকুরগুলো মানে একের অধিক, তখন 2টা বা 3টা দেখছিলাম, এখন তারও বেশি 8টা 10টা কুকুর হবে, বড় বড় খুব ভাবে আর কি চিল্লাচিল্লি করতেছে, খেউ খেউ করে এবং সামনে বাড়তেছে, এবং আমরাও এক সিঁড়ি উপরে উঠতেছি, সামনে বাড়তেছে। এইভাবে আমরা লাস্ট সিঁড়িটা দেখি যে ওইটা একটা মন্দির এবং এখানে একটা মূর্তি আছে, সেই জায়গাতে। এখন আমরা তো আরো ভয়, আমি বললাম দেখ কোনো জায়গায় ভয়ের কিছু নাই, আমরা সবাই দোয়া পড়ি। তো এখন মনে হইল যে এই মন্দির থেকে শব্দটা আসতেছে এবং মন্দির থেকে এমন জোরে একটা চর মারা হইল আমার বন্ধু হায়দারকে, আমার বন্ধু হায়দার প্রায় অজ্ঞানের মতো, মানে অকে নিয়ে আমরা এখন পারাপারি এরকম একটা অবস্থা। কিন্তু এখন আমরা বিশ্বাস করতেছি যেটা আমরা কেউ শয়তানি করতেছি না, এখন আমরা সত্যিকার অর্থে একটা বিপদের মধ্যে আছে, এখন ভিতরে ভয় জায়গা গেছে, এখন সবাই ভয় পাইতেছে, এখন আমিও যদি ভয় পাই তাহলে সমস্যা, আমি দুয়া দূর পড়তেছি, আয়াতুল কুরসি পড়তেছি এবং কি সূরা ইয়াসিনের কিছু আয়াত পড়তেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হইতেছে না, পর্যায়ক্রমে আমি থাপ্পড় খাইতেছি, আমার বন্ধু হায়দার থাপ্পড় খাইতেছে, পাপ্পু থাপ্পড় খাইতেছে, তারপর সেলিম ছিল সেলিম থাপ্পড় খাইতেছে, এখন মানে এরকম একটা ভূতের পরিবেশ যে খুব হট্টগোল চিল্লাচিল্লি এরকম হইতেছে, আমাদের চতুর্দিকে চিল্লাচিল্লি, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যে এইখানে হাজার হাজার লোক চিল্লাচিল্লি করতেছে এবং অনেক পশু পাখির ডাক আমাদের কানে আসতেছে, এখন আমরাও ভয়ে কান্না করতেছি, মানে এরকম একটা পরিস্থিতি। তো তখন মনে হইল যে ছোটবেলায় মুরব্বীর কাছ থেকে শুনছি যে শরীরের কাপড় চোপড় খুলে ফেললে, উলঙ্গ হইলে প্রস্রাব পরে দিলে এগুলো আসে না, এটা ছোটবেলায় মুরব্বীদের কাছ থেকে শুনছি। তো আমরা তাই করলাম, তাই করে সবাই প্রস্রাব পরে একটা সার্কেল করলাম, এখন সার্কেলের মাঝখানে আমরা পক্ষান্তরে চিন্তা করলাম না এটা তো ইসলাম বিরোধী, আমরা এই যে উলঙ্গ এটা তো আমাদের, আমরা মানে যদি কেউ দেখে এটা খারাপ বলবে, যেহেতু গ্রাম দেশ, তখন আমরা আবার সবাই এটা পড়লাম। তো যাই হোক, তখন আমার কাছে বোতলে পানি ছিল, আমি যতটুকু জানি ছোট বয়স তখন আরো ছোট, আমি 3 কুল পরে সুরা ফাতিহা ইস্তেগফার এগুলো পরে পানিতে ফুদিয়ে পানি দিয়ে সার্কেল করে পানির, এখন আমরা ওই সার্কেলের ভিতরে আমরা 5টা বন্ধু একত্র হইলাম। তো এখন দেখা যাচ্ছে ওই কুকুরগুলো পাশাপাশি কিছু অবয়ব দেখা যাচ্ছে, তারা বলতেছে দেখ তোরা ভিতরে থাকিস না, তোরা বাইরে আয়, আমরা তোদেরকে বাঁচাবো, তোরা বাইরে আয়, আমরা তোদেরকে রক্ষা করবো, তোরা ভিতরে থাকিস না, তোরা বাইরে আয়, তোরা বাইরে আয়। তো সেই মুহূর্তে প্রচন্ড বাতাসে বইতেছিল, মনে হয় যে আমাদের কুড়াই নিয়ে যাবে, যেহেতু আমি হ্যাংলা মানুষ, আমাকে আমার বন্ধুরা ধরে রাখতেছে। তো একটা পর্যায়ে যখন দেখলাম কুকুরগুলো একযোগে সবাই লাভ দিয়ে আসলো আমাদের, মানে আমাদের কাছে, তখনই আমরা অজ্ঞান হয়ে যাই, আমরা মানে সেন্স নাই আমাদের, আমরা ভয়েই চোখ বুঝে থাকি বা অজ্ঞান হয়ে যাই। তো যখন সকালবেলা আমাদের জ্ঞানটা ফিরলো, তখন দেখলাম যে আমরা একটা ব্যারের মানে কি বলে ভ্যানের উপরে শুয়ে আছি আমরা সবাই, আশেপাশে কিছু লোক। তো তখন তারা বললো যে বাবা তোমাদের এই অবস্থা, আমরা তোমাদেরকে এই অবস্থা আনছি। আমরা কি কাকা আমরা তো চানসি গ্রামে যাব, এখানে উরুজ হবে, আমরা এখানে দাওয়াতি মেহমান। তো আমরা ক্ষেতের পাশ দিয়ে আইসি, ব্যান না পাইয়া কোনো লোক না পাইয়া, কয় দেখো তোমরা তো বেঁচে গেছো, এটা ভয়ঙ্কর একটা জায়গা, আর এই মন্দিরের এইখানে এমন কোন সময় নাই যে দু একজন লোক পূর্ণিমা অমাবস্যা পূর্ণিমায় হারাইয়া না যায়। তো যাই হোক, রাত্রে তোমাদেরকে আমরা রস কাটতে গেছি, সেইখানে আমরা দেখলাম যে তোমরা পড়া, তোমাদেরকে আমরা নিয়েছি। এইটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, এবং সর্বশেষ যে ঘটনাটা তিনি শোনাচ্ছিলেন, এই ঘটনাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল, এবং সব মিলিয়ে কিন্তু আজকের যতগুলো ঘটনাই আমরা শুনলাম সবগুলো ঘটনাই বেশ ভালো লাগলো। সিফাত ছিলেন আমাদের সাথে, একদম শুরু থেকে ছিলেন আমাদের সাথে। প্লাবন তৌসিফ বলছিলেন, তিনি শুনছেন আমাদের সঙ্গে আছেন, এবং আমরা কি আরো একটা শর্ট ঘটনা শুনতে পারি? হ্যাঁ, আমরা একদমই ছোট আর একটা শর্ট ঘটনা শুনবো আপনার কাছ থেকে, একদমই ছোট্ট একটা ঘটনা শুনবো, এবং সেই ঘটনাটা শুনে আমরা একটা বাড়ি ফিরবো আজকে। একটা বোনাস ঘটনাই আমরা ধরে নিতে পারি, বিকজ নির্ধারিত যে সময় সেই সময়ের একেবারেই কাছাকাছি। তো যদি বলি যে শেষ কোন ঘটনাটা শুনবো বা কোন এরিয়ার ঘটনাটা শুনছি আমরা,
ঘটনা ওকে এইরো আমাদের সাথে ঘটা বন্ধুদের সাথে। তো আমার এক বন্ধু আছে, তার নাম হইছে আপেল, ও থাকে সাদ্দাম মার্কেট মাতোয়াইল, সাদ্দাম মার্কেট। তো আমরা একসাথে পড়াশোনা করেছি, আমরা যাব ওর বোনের শ্বশুর বাড়ির তিন দোকান, জায়গাটার নাম হচ্ছে তিন দোকান, বিক্রমপুর। তো যাই হোক, আমরা যথারীতি রওনা দিলাম, আমরা তিন বন্ধু, আমার সাথে আমার বন্ধু পায়েলও ছিল, আপেলও ছিল। আমরা ওইখানে রওনা দিলাম বাসে করে, এবং সদ্দার মধ্যে আমরা ওইখানে পৌঁছে গেলাম। তো আমাকে বলল যে দোস্ত এখানে রাত্রে মাছ ধরা হয়, তো আমরা মাছ ধরতে যাবো। আমাকে ঠিক আছে, আমি কখনো মাছ ধরি না, যেহেতু আমি শহরে বড় হয়েছি, চলো আমরা মাছ ধরতে যাব। তো আমরা ওইখানে কোনো একটা জায়গায় মাছ ধরতে গেলাম, বড়শি নিয়ে মাছ ধরতে গেলাম। তো মাছ ধরতে যাওয়ার পরে এখন আমরা বড়শি ফালাইছি, বড়শি ফালানোর পরে তো দেখলাম কি যে ওইখান থেকে ছোট ছোট ঢিলা আসে আমাদের দিকে, মানে পুকুরের উইপার থেকে আমাদের কাছে ঢিলা আসে। তো আমরা এখান থেকে সয়তানি করে যে কেউ ভয় দেখাইতেছে, আমরা পাল্টা ঢিলা মারতেছি, কিন্তু ওইখান থেকে এখন বড় বড় ঢিলা আসতেছে, বড় বড় ঢিলা আসছে। তো বলতেছে দোস্ত আমার মনে হয় ওইখানে আমাদের শ্বশুর বাড়ির কেউ, বোনের শ্বশুর বাড়ি কেউ আছে, আমাদেরকে ভয় দেখাইতেছে। তো ঠিক আছে মাছ ধরতে থাক। তো মাছ ধরতেছে, এর ভিতরে একটা বড় মাছ, মোটামুটি মাছ আমাদের বড়শিতে বাজে, আমরা উঠাইছি। তো এই মাছটা উঠাইতে যাইয়া আমার বন্ধু ও পুকুরে পড়ে যায়, পুকুরে পড়ে যায়। পুকুরে পড়ে যাওয়ার পরে আমরা কি করলাম, ওকে দুজনে টেনে তুললাম। তো টেনে তুলতে মানে টেনে তোলার পরে যেই পিছনে ফিরে তাকাইলাম, তখন দেখলাম মানে ঘোড়ার মতো একটা জিনিস, ঠিক ঘোড়ার ঘোড়ার চেহারা না কিন্তু ঘোড়ার মতো বড়, কিন্তু কানগুলো খুব বড় বড়, কানগুলো ঝুলতেছে, জিব্রাটা নিচে পড়ে পড়তেছে এরকম, কিন্তু ঘোড়া বলা যাবে না এরকম একটা জিনিস। এইটা দেখে আমরা কি করতাম, ওই মাছ ফালাই আমরা তিন বন্ধু উল্টা দিকে দৌড় দিলাম। তো দৌড় দিয়ে কোথায় যেতেছি সেটা আমরা চিনি না, যেহেতু নতুন জায়গা আমরা সেই জায়গাটা চিনি না। তো দৌড়েতে দৌড়েতে আমরা একটা সময় দেখলাম যে আমরা ক্ষেতের মধ্যে চলে গেছি, হাত পা কেটে গেছে, ওই যে কাটায় হাত পা কেটে গেছে, আমরা ক্ষেতের মধ্যে চলে গেছি। তো ওইখানে যে আমরা তিন বন্ধু বলতেছি দোস্ত আমরা এখন কি করব বা কোথায় যাব, কয় দূর বেটা এটা কোনো বিষয় না, মানে বলতেছে এটা কোনো বিষয় না, এরকম কত দেখছি গ্রামে, চল সামনে চল। তো সামনে যাইতাছি, তো সামনে বাড়তে বাড়তে আমরা একটা গাথার মধ্যে মানে ভেঙা পড়ে গেছি, পরে দেখলাম যে এটা একটা কবর। তো যেই কবরে পড়ে গেছি, কবর থেকে আমরা উঠতে পারতেছি না, এরকম একটা পরিস্থিতি, আমরা ও কবর থেকে উঠতে পারতেছি না। আমরা দুইজন কবরের ভিতরে আর এক বন্ধু পরে, ও আমাদেরকে টানতেছে, আমরা উঠতে পারতেছি না। তো যাই হোক, খুব কষ্ট করে ওইখান থেকে উঠলাম, কিন্তু ওঠার পরে আরো বড় ধরনের বিপদ আমরা পড়ে গেছি, আমাদের চোখে পানি, আমরা কাঁদতেছি, হাত পা কেটে গেছে। তো এয়ার ভিতরে সামনে দেখি সেই ঘোড়াটাই, সেই ঘোড়াটাই, এবং ঘোড়াটা আসতেছে আমাদের দিকেই। এখন আমরা আবার উল্টা দিকে দৌড় দেই, উল্টা দিকে দৌড় দেই, কিন্তু ভয়ে এখন তিনজন তিন দিকে চলে গেছে, তিনজন আমরা একদিকে নাই। ও এক জায়গায় উঠছে, আমি এক জায়গায় উঠছি, আর আমার ওই বন্ধু এক জায়গায় উঠছে। তো আমি যে জায়গায় যাইয়া উঠছি একটা বাড়ির ভিতরে, ওই বাড়ির ভিতরে যাওয়া পড়ছি বিপদে, যা শব্দ হয়েছে খুব জোরে গেছি, এরা ভাবছে বা চোর বা ডাকাইত, এরা কি করছে লাঠি ঠেঙ্গা নিয়ে বেরোইছে আমাদেরকে মানে আমাকে মারার জন্য। পরে বলছি যে ভাই দেখেন আমি চোর ডাকাইত কিছু না, আমি এখানে বেড়াতে আসছি, মাছ ধরতে আসছিলাম, এই ঘটনা আমার সাথে ঘটছে। পরে ওরা সৎ ঘটনা যাচাই করার জন্য আমি যে ঠিকানা বললাম ঠিকানা মতো এসে থেকে না বেড়াইতে আসছি। এই ছিল ছোট্ট ঘটনা আমার।
অলরাইট, এবং একদমই ছোট একটা ঘটনা শুনে আমরা আজকের মতো এখান থেকে বাড়ি ফিরব। বাট যাবার আগে যেটা করতে চাই, কিছু মানুষের প্রাপ্তি স্বীকার এবং কিছু মানুষের টেক্সট বা কমেন্টস না পড়লেই নয়। যেমনটা হচ্ছে জিহাদ ছিলেন আমাদের সঙ্গে, অর্ণব বলছিলেন আজকে গল্পগুলো বেশ ভালো লাগছিল, এবং সাদিয়া ইয়াসমিন বলছেন নেক্সট এপিসোডে আসতে চাই, তার জন্য নিয়মটা যদি আরেকটা বার বলতেন ভাইয়া। অবশ্যই RBS নাম, লোকেশন এবং প্রফেশন পাঠিয়ে দিবেন 2669 নম্বরে। এবং নাকি বলছে গত সপ্তাহে ওদের ভাই বলছিল প্রাণ পাটাটা বাসায় রাখতে, এবং সেটা শুধু বাসায় রাখিনি, খাওয়াও শুরু করেছি। বাহ, চমৎকার। তো চিপস নাকি বিস্কিট, কি মনে হচ্ছে আপনার কাছে প্রাণ পাটাটা, ওটা কিন্তু আমাকে জানাতেই পারতেন আজকে। আর সুব্রত বড়ুয়া ছিলেন আমাদের সঙ্গে, নাকিব ছিলেন আমাদের সঙ্গে, ফাহমিদা ছিলেন আমাদের সাথে, মাহবুব বলছিলেন তার কাছে বেশ ভালো লাগছিল। আর এদিকে আচ্ছা অপর্ণা বলছিল তোমার বাড়িতে কোনো হরর এক্সপেরিয়েন্স হয় কিনা, আমি জানি না এটা হরর এক্সপেরিয়েন্স কিনা। বেশ কিছুদিন যাবত একটা জিনিস আমি ফিল করছি যে মাঝরাতে যখনই আমার ঘুম ভাঙে, সেটা কোনো কিছু খাওয়ার ক্রেভিং বলি বা ওয়াশরুমের প্রয়োজন বলি কিংবা কোনো কারণে ঘুম আসছে না, যখনই আমি আমার বেডরুম থেকে ডাইনিংয়ের দিকে যাই বা বেডরুম থেকে হচ্ছে কিচেনের দিকে যখন আমি যাই, তো সেই সময়টায় কেমন জানি একটা হয় না যে সি ফুড বেজ একটা স্মেল, শুটকি ধরনের একটা স্মেল। তো মজার ব্যাপারটা হচ্ছে যে বাড়িতে, হ্যাঁ কম বেশি প্রত্যেকটা বাড়িতেই আসলে শুটকি, এটা খুবই কমন একটা ফুড, থাকতেই পারে, থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়িতে শুটকি বেশ কয়েকদিন যাবত ছিল না কিংবা নেই এখন অবধি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আশপাশে সব বন্ধ থাকার পরও মানে র্যান্ডমলি আমি এই স্মেলটা কেন পাচ্ছি, এইটার কারণটা আমি এক্স্যাক্টলি জানি না যে কেনই আমার সঙ্গেই শুধু এই জিনিসটা বারবার হচ্ছে। আমি যখন আমার পাশে যদি আমার ওয়াইফ বলি বা আমার মা বলি, তাদেরকে যখন জিজ্ঞাসা করি, তারা হয়তো বা কেউ এই স্মেলটা পায় না, শুধু আমি কেন এই স্মেলটা পাই, এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার। এবং সেই উইয়ার্ড ব্যাপারটা দিয়ে আজকের মতো শেষ করছি ভূত স্টুডিও। সকলে ভালো থাকবেন, এবং আগামী পর্বের জন্য আপনাকে আমরা চাই, তার জন্য রেজিস্ট্রেশনটা প্লিজ ঝটপট করে করবেন। মোবাইল ফোনের SMS অপশনে যেয়ে টাইপ করতে হবে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, এবং পাঠিয়ে দিবেন আমাদের কাছে 2669 নাম্বারে যদি আগামী পর্বে আপনি এখানে এসে গল্প বলতে চান। অনেক অনেক শুভকামনা জানিয়ে খুব ভালো কাটুক আপনার আগামী শুক্রবার, মানে আগামীকাল বা আজকের এই দিনটা, অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অপূর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সাথে থাকবেন সবটার সময় জাগো FM 94.4 এর। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।